the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান্দ হর ওয়ার্ল্ড এর সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান্দ হর ওয়ার্ল্ড এর আজকের হরর নাইটের 113তম এপিসোডের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, আর এই দুটি ঘটনা আমরা পেয়েছি একজন ব্যক্তির কাছ থেকে। ওনার নাম মোহাম্মদ রাকিব। ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার ঢাকাইয়াপাড়া গ্রামে। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandhorwalbdr@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnandhorwalbdr@gmail.com afnandhorwalbdr@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে সত্য ভয়ের ঘটনা, সেটা ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, এটা কিন্তু আমাদেরকে লিখে বা রেকর্ড করে অনায়াসেই পাঠাতে পারবেন। কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমাদেরকে পাঠিয়ে দেবেন, কেননা আমরা সত্য ভয়ের ঘটনাগুলো প্রচার করতে খুবই মুখিয়ে থাকি। আর এরকম ঘটনার মধ্যে এমন এমন কিছু ঘটনা চলে আসে যা বহুদিন পর পর আসে। যেমন আজকের এপিসোডের যে প্রথম ঘটনা, এই ঘটনাটি শোনার পর আমার কাছে এক ভিন্ন রকমের অনুভূতি হচ্ছিল। আশা করি আপনাদের কাছেও সেই একই অনুভূতি হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল এই রাকিব ভাইয়ের কাকির সাথে। কাকির নাম হচ্ছে আকলিমা। আকলিমা কাকির বয়স তখন 6 কি 7 বছর, আর ঘটনার সময় 81 কি 82 সাল। আর ঘটনাটি এই আকলিমা কাকি বহুবার বলেছেন, বহুবার মানে কতবার যে বলেছেন এটা হিসাব করে বলা যাবে না। তো ওই সময় কিন্তু এরকম পাড়া গ্রামে তখনও ইলেকট্রিসিটি আসেনি, মানুষ হারিকেন বা কূপি ব্যবহার করত। আর কাকিদের যে বাড়ি, ওখানে কিন্তু ঘনবসতি না হলেও একদম যে ঘরবাড়ি কম ছিল এটাও বলা যাবে না। আর কাকিদের বাড়িটা রাস্তার পাশে থাকায় তাদের ঘরের পিছনটা রাস্তার দিকে ছিল। বাম পাশে একটা টিউবওয়েল, বেশ বড় উঠান, বাম পাশে একটা গোয়াল ঘর, আর গোয়াল ঘরের সামনে 40 থেকে 50 মিটার দূরত্বে একটা পুকুর। আর কাকিদের বাড়ির পাশে যে টিউবওয়েলটা, এই টিউবওয়েলের পাশে বেশ পুরনো একটা আম গাছ ছিল। এখন অবশ্য সেই আম গাছটি নেই, বাড়ির যে পজিশনটা ওই সময় ছিল সেটাও নেই, সময়ের সাথে অনেক কিছুই বদলে গেছে, নতুন করে ঘরবাড়ি তৈরি করা হয়েছে। কাকি ছোটবেলায় অনেক চঞ্চল ছিল, আর কাকির মা বাবা কাকিকে কিন্তু অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন। গ্রামের মানুষ করে কি, রাতের যে রান্নাটা তারা কিন্তু সন্ধ্যার আগেই শেষ করার চিন্তা করেন, কারণ হচ্ছে বাড়ির পুরুষ মানুষ দিনভর অনেক পরিশ্রম করেন, খাটাখাটুনি করেন, সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন, আর ফজর আজানের পরপরই উঠে পড়েন। তো সেই মোতাবেক একদিন কাকির মা সন্ধ্যার আগে রান্নাবাড়া শেষ করেছেন, বাইরে যত কাজ ছিল, তারপর রাতের খাবার খাওয়ার জন্য যেগুলো আয়োজন করার দরকার থাকে আর কি, সবগুলোই করা হয়েছে। তারপর কাকি, কাকির বড় ভাই, কাকির বাবা মা, তো ওনারা খাওয়া দাওয়া করতে বসছেন আর কি। তো কাকির কিন্তু ওই সময়ে একটা বড় ভাই ছিল, ওনার পরে আরো ভাই বোন হয়েছিল, তবে তখনও কিন্তু তারা হন নাই, ওনারা তখন দুইজনই ছিলেন। ওই সময় কাকির বয়স 6-7 আর কাকির বড় ভাইয়ের বয়স হচ্ছে 8-9 হবে এরকম আর কি। তো ওনারা খাওয়া দাওয়া করছেন, এক পর্যায়ে হয় কি, কাকির যে বড় ভাই উনি কাকিকে রাগানোর জন্য নানান অঙ্গভঙ্গি করতে থাকেন, হয় না যে ইচ্ছাকৃত ভাবে একজন আরেকজনকে বিরক্ত করতে থাকে, জিহ্বা বের করে ভেঙাতে থাকে, তো ওরকম করছে আর কি। এদিকে এই দৃশ্য দেখে কাকির তো হয় ভীষণ রাগ, উনি বলতেছেন যে মা দেখো তোমার ছেলে আমাকে কিভাবে ভেঙাচ্ছে। কাকির মাও তখন কাকির ভাইকে ধমক দিয়ে চুপ করে দেয়, নাই তুই এরকম করতেছিস কেন, চুপ থাক। কিছুক্ষণ স্বাভাবিক থাকার পর আবার ভেঙাচ্ছেন। বেশ কয়েকবার এভাবে চলতে থাকলে এক পর্যায়ে কাকি রাগ করে ভাত না খেয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে ঘরের বারান্দা গিয়ে বসে থাকেন আর কাঁদছেন। কাকি যে পাশে গিয়ে বসেছেন ওই পাশে কিন্তু টিউব অয়েল আর সেই আম গাছটা ছিল। সন্ধ্যার পরপরই তো তারা খাওয়া দাওয়া করতে করতে, আসলে যে অনেক রাত হয়ে গেছে বিষয়টা তো এরকম না, এটা ইমিডিয়েট সন্ধ্যার পরপরই আর কি। আর রাত তো বেশি না, তবে অন্ধকার তো হয়ে গেছে। আর ওই এলাকায় তো বিদ্যুৎ ছিল না, কুপিবাতি ব্যবহার করতো, হারিকেন ব্যবহার করতো। তো কাকি খাওয়া ছেড়ে কাটতে কাটতে যখন বের হচ্ছিলেন, কাকির মা বাবা কিন্তু তাকে ডাকছিলেন, এই যাস না ভাত খেয়ে যা, তোর ভাইকে আমরা শাসন করে দিব, আয়, তোর ভাই এখন কিছু করতেছে না তো আয়। কিন্তু কাকি কিছু না শুনেই বেরিয়ে গিয়ে মানে বারান্দায় বসছেন, বেরিয়ে গিয়ে তারপর কান্নাকাটি করছেন। যেহেতু সন্ধ্যার পর অন্ধকার হতে শুরু করেছে, এক পর্যায়ে 5 কি 6 মিনিট পর হয়তো এরকম হয়েছে আর কি, কাকি একটা আজব জিনিস শুনতে পায়। কাকি যে ভয় পাবেন বিষয়টা এরকম না, উনি বেশ কৌতূহলী একটা মনোভাব নিয়ে বিষয়টা শোনার চেষ্টা করছিলেন। ওনার কাছে মনে হচ্ছিল একটা ঢোল আর ঝুনঝুনির শব্দ হচ্ছে, মনে হচ্ছে অনেক দূর থেকে এই শব্দটা আসছে এবং আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। তবে উনি আর একটা বিষয় খেয়াল করলেন, শব্দটা মনে হচ্ছে মাথার উপর দিক থেকে আসছে। চিন্তা করলেন কি ব্যাপার, উপর দিক থেকে ঢোল আর ঝুনঝুনির আওয়াজ, ঘটনাটা কি। উনি তাকালেন হচ্ছে ওই আম গাছটার দিকে। আম গাছটা কিন্তু বেশ পুরনো এবং মোটা ছিল। উনি খেয়াল করলেন ঠিক কাকির বয়সের একটা ছেলে আর একটা মেয়ে গাছ থেকে হেঁটে হেঁটে নিচে নামছে। ছেলেটার কাঁধে একটা ঢোল আর মেয়েটার হাতে একটা ঝুনঝুনি, তারা সেগুলো বাজিয়ে বাজিয়ে গাছ থেকে হেঁটে হেঁটে নেমে আসছে। গাছ থেকে যেভাবে মানুষ নেমে আসে ওভাবে না, কিন্তু একদম হেঁটে হেঁটে, আমরা যেভাবে মাটির উপর দিয়ে হেঁটে বেড়াই ওভাবে। এটা দেখে কিন্তু কাকি মোটেও ভয় পেলেন না, ওনার কাছে ভালো লাগছে যে আরে এই ছেলে মেয়ে দুটো কোত্থেকে আসলো। আরো একটা বিষয়, ওই ছেলে মেয়ে দুটোর উপরে আলো পড়ছে, ঠিক উপর থেকে আলো পড়ছে, তাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আলোটা যে কোথা থেকে আসছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে না, তবে উপর থেকে আসছে জাস্ট এতটুকুই মনে হচ্ছে। কাকি এগুলো দেখে ভয় না পেয়ে বেশ আনন্দই পাচ্ছেন। এক পর্যায়ে ছেলে মেয়ে দুটি মাটিতে নেমে এসে কাকি থেকে 10 থেকে 12 হাত দূরে অবস্থান করে ঢোল আর ঝুনঝুনি বাজাচ্ছে আর ঘুরে ঘুরে নাচানাচি করছে। আমরা অনেক সময় দেখি ছোট বাচ্চারা ঝুনঝুনি বাজাচ্ছে আর এক ধরনের তাদের মতো করে নাচানাচি করছে, ওই রকম আর কি। কাকির কাছে মনে হচ্ছিল তারা কাকির উদ্দেশ্যেই এসব করছে। ওদিকে কাকির মা বাবা কিন্তু এ কোনো কিছুই বুঝতে পারছে না যে এগুলো যে হচ্ছে, এই যে ঝুনঝুনি বা ঢোলের শব্দ তারা কিছু শুনতে পাচ্ছে না। কাকির কাছে তো ভালোই লাগছে, কাকি খুব ভালোভাবেই আনন্দ নিচ্ছিলেন। কাকি এটাও খেয়াল করলেন যে তারা গান বলছে, নাচছে, কিন্তু গানের শব্দটা যে কি এটা বোঝা যাচ্ছে না, তাদের যে ঠোঁট নড়ছে এটা বোঝা যাচ্ছে, আর তারা বেশ জোরে সরেই যে গান গাচ্ছে এটাও মনে হচ্ছিল, কিন্তু গানের কোন শব্দ তারা আসলে বুঝতে দিচ্ছিলেন না বা কাকিও বুঝতে পারছিলেন না। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ করে কাকির বাবা কাকিকে ডেকে ওঠেন, এই আকলিমা আমি আসতেছি রে মা, তুই কোথায় গিয়ে বসলি? যখন এমনটা বলেছেন সাথে সাথে ওই বাচ্চা ছেলে মেয়ে দুটো যেভাবে এসেছিল তারা ওভাবেই গান বাজনা করতে করতে আম গাছের উপরে হেঁটে হেঁটে আম গাছের মাথার দিকে চলে গেল, এভাবে মিলিয়ে গেল। তাকে শুধু চেয়ে চেয়ে দেখলেন আর ভাবলেন বাবা কেন যে ডাক দিল, তা না হলে আমি তো আরো কিছুক্ষণ ওদের এরকম গান বাজনা নাচানাচি দেখতে পারতাম। যাই হোক, কাকির বাবা ওখানে চলে আসেন, এরপর কাকিকে ডেকে নিয়ে যান, আদর করে ঘরে নিয়ে যান, আবার তাকে খেতে বসান। কাকির মা বাবা কিন্তু খুনাক্ষরে কিছু বুঝতে পারেন নাই যে এটা হয়ে গেছে, আর কাকিও কিছু বলেন নাই। কাকি সেদিনের গান বাজনা নাচানাচি এতটাই ভালো লেগেছিল যে কাকি কি করতেন, ওগুলো আবার দেখার জন্য দিনের বেলাতেও গাছের ওদিকটাতে বসে থাকতেন, গাছের উপরে তাকাতেন, গাছের নিচে খেলাধুলা করতেন, কিন্তু উনি দেখতে পেতেন না। এভাবে আরো বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন সন্ধ্যার পর কাকি আর কাকির বাবা ভাই এই তিনজন একটা সাইডে গেছেন, ওই বাড়ির পাশের আর একটা বাড়িতে কোন একটা কাজে। কাকি কিন্তু যান নাই, কাকিকে যেতে বলেছিলেন, কাকি বলছে যে না আমি যাবো না, আমার ভালো লাগছে না, আমি বাসায় থাকি। কয়েকবার বলার পরও কাকি যখন আগ্রহী হলেন না, ওনারাও আর কাকিকে চাপাচাপি করেন নাই। তো কাকি কি করেছেন, ওই যেই জায়গাটা, ওই জায়গাটাতে বসছেন, যেই জায়গাটাতে প্রথম দিন বসে কান্নাকাটি করছিলেন, ওনার একটা প্ল্যান ছিল যে আবার এই বাচ্চা দুটো নেমে আসে কিনা, গান বাজনা করে কিনা, এরকম চিন্তা করছেন। অল্প সময়ের মধ্যেই হয় কি আগের মতো সেই ঢোল আর ঝুনঝুনির শব্দ বাজতে শুরু করে। ধীরে ধীরে শব্দগুলো আরো স্পষ্ট হতে থাকে। এক পর্যায়ে কাকি লক্ষ্য করলেন সে আগের মতোই দুটো বাচ্চা ঢোল আর ঝুনঝুনি বাজিয়ে গাছ থেকে হেঁটে হেঁটে নামছে আর গান করছে। তারা গাছ থেকে নেমেই নাচতে নাচতে চারদিকে ঘুরছে বৃত্তাকারে। কাকিও আবার বেশ ভালোভাবেই আনন্দ নিয়ে সেই গান বাজনা নাচ দেখতে থাকে। তারা এমন ভাবে নাচছে যে কাকি যে তাদেরকে দেখছে এটা তারা খেয়ালই করছে, তারা কিন্তু কাকির দিকে তাকাচ্ছে না, তাদের মতো করে গান বাজনা নাচ করতে থাকে। কতক্ষণ যে এ দৃশ্য দেখেছেন কাকি এটা অবশ্য উনি বলতে পারেন না, অনেকক্ষণই হবে। হঠাৎ করে তারা আবার যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। এর কিছুক্ষণ পর কাকির মা বাবা ভাই পাশের বাড়ি থেকে চলে আসে। আসলে এই যে ঘটনাটা ঘটল, এই ঘটনাটা কাকি এবারেও পরিবারের কাউকে বললেন না। তো ওই রাত তো এভাবেই চলে গেল, কোনো সমস্যা নাই। এরপর কাকি মাঝে মাঝেই এই দৃশ্য দেখার জন্য ওই গাছের নিচে অপেক্ষা করতেন। তবে দেখা যেত তিন দিন চার দিন পাঁচ দিন উনি অপেক্ষা করছেন, কিন্তু কেউ আর আসে না। দিনের বেলাতে কখনোই আসতো না, আর সন্ধ্যার পর উনি যে ওখানে বসবেন বা গভীর রাতে এখানে বসবেন এটাও তো আসলে ওভাবে সম্ভব হতো না। রাতের বেলা উনি বাইরে বের হলেই তো মা বাবা জিজ্ঞেস করবেন, তো ছোট মানুষ স্বাভাবিকভাবেই যদি ওয়াশরুমে যাওয়ারও দরকার হয় তার মা সাথে যাবে রাতের বেলা। এই জন্য ওভাবে কিন্তু আর দেখা হচ্ছে না, টানা পাঁচ ছয় দিন বা এরকম একটা কাছাকাছি সময় হবে আর কি। একদিন হয় কি কাকির নানা বাড়ি থেকে জরুরি একটা খবর আসে, তাদের সবাইকে সেখানে যেতে হবে, কিন্তু কাকির বাবার কাজ থাকায় উনি যেতে পারবেন না বলে কাকির মাকে বলে দেন যে তুমি বাচ্চাদেরকে নিয়ে যাও, আমি কাজটা একটু গুছিয়ে নিয়ে পরে তোমাদেরকে নিয়ে আসব। এদিকে হয় কি কাকি বলে যে না আমি যাব না, আমি কোনোভাবেই নানা বাড়ি যাব না, আমি বাসায় থাকব। এই তো শুরু হয়ে গেল আর একটা সমস্যা, মেয়ে একা বাসায় থাকবেন, এখন বাড়িতে তো ওরকম কাজের লোকজন নাই, রান্না বাড়া খাওয়া দাওয়া করতে তো অসুবিধা হবে। কাকির বাবা নিজে কোনো মতে বাইরে থেকে খেয়ে নেবেন এরকম একটা চিন্তা করেছিলেন, কিন্তু এখন কাকি একা একা থাকবেন, অসুবিধাই হতে পারে। এই চিন্তা করে কাকিকে কিন্তু বারবার বোঝানো হচ্ছিল, কিন্তু কাকি নাসরবান্দি, উনি কোনোভাবেই যাবেন না, কি আর করা। একটা পর্যায়ে কাকির বাবা বলে আচ্ছা ঠিক আছে মেয়েটা থাকুক, আমি বাসায় একা একাই থাকবো, থাকলে ভালোই লাগবে, কোনো সমস্যা নাই, তোমরা যাও। এরপর কাকির মা কাকির ভাইকে নিয়ে চলে যান। কাকির কিন্তু উদ্দেশ্য ছিল রাতের বেলা ওই যে দুটো বাচ্চা, এই দুটো বাচ্চার নাচ আর গান দেখা। তো এরকম দেখবেন এরকম একটা পরিকল্পনা আর কি, এই জন্যই কিন্তু উনি যান নাই। তো ওই রাতে কাকি অপেক্ষা করছেন কখন আর বাবা ঘুমিয়ে যায়। যখন বাবা ঘুমিয়ে যায় তখন আস্তে করে পা টিপে টিপে দরজা খুলে বের হয়ে ঠিক ওই জায়গাতে বসছেন, আম গাছের কাছাকাছি আর কি। অনেকক্ষণ বসে আছেন বসে আছেন, তো একটা সময় পর আবার সেই ঢোল আর ঝুনঝুনির শব্দ হতে থাকে। উনিও তো খুশি এরা আসছে আসছে এরকম একটা অবস্থা। তো ঠিক আগের মতোই ধীরে 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 শব্দটা বেড়ে যাচ্ছে, একই রকম ভাবে গাছ থেকে নেমে আসছে। কাকিও মহা খুশি। কাকি এবার একটা জিনিস দেখতে পায়, সেটা হচ্ছে যে আগে যেই কয়েকবার এসেছে গান তারা গেয়েছে, কিন্তু গানের যে শব্দ এটা কিন্তু উনি শুনতে পান নাই। কিন্তু এবারে উনি গানের শব্দ শুনতে পাচ্ছেন, তবে এরা যে কোন ভাষায় গান গাইছে এটা বুঝতে পারছে, এটা যে বাংলা ভাষা না এটা উনি নিশ্চিত, কিন্তু এটা যে কোন ভাষা এটা ওনার বোধগম্য হচ্ছে না। উনি এবার বেশ মহা আনন্দ নিয়ে হাতে তালি দিচ্ছেন, উনিও নাচানাচি শুরু করেছেন, তবে ওদের কাছে যান নাই, দূর থেকে নাচানাচি করছেন। ওরাও কিন্তু কাকির দিকে তাকাচ্ছে না, তারা তাদের মতো করেই গান গাচ্ছে, ঝুনঝুনি বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, নাচানাচি করছে। কাকিও তার মতো করে আনন্দ করছেন, কাকি হাতে তালি দিচ্ছেন, বাহবা দিচ্ছেন, কাকির কাছে বেশ আনন্দ লাগছে। আসলে এই যে দুটো বাচ্চা, ওদের যে পোশাক আশাক, পোশাক আশাক যে অসাধারণ রকমের এটাও বলা যাবে না। গ্রামের আট দশটা বাচ্চা যেভাবে পোশাক আশাক পরে ওই বয়সী বাচ্চারা আর কি, ওরকমই পোশাক আশাক পরা আর কি, তবে তাদের পোশাক আশাকগুলো বেশ পরিপাটি এই আর কি। তো এদিকে হয় কি ওই রাতটা এভাবে পার হয়ে যায়। পরের আর একটা দিন সন্ধ্যার পর তখন ওনার বাবা ফেরত আসেন নাই। তখন উনি সন্ধ্যার পর ওই জায়গায় বসেছেন। এবারও কিন্তু ওই বাচ্চা দুটো নেমে আসে, একই রকম ভাবে তারা নাচছে, গান গাচ্ছে, গানের শব্দ কাকি শুনতে পাচ্ছেন। কিন্তু এর মধ্যে ঘটেছে একটা অঘটন, সেটা হচ্ছে কাকির যে বাবা, কাকির বাবা উনি ইতোমধ্যেই বাসায় চলে আসছেন। বাসার মধ্যে ঢুকে কাকিকে খুঁজছেন, পাচ্ছেন না। চিন্তা করলো কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল এরকম সন্ধ্যার পরে। উনি আশেপাশে খুঁজে দেখার চেষ্টা করছিলেন, দূর থেকে উনি খেয়াল করেন আম গাছের নিচে দুটো বাচ্চা নাচানাচি করছে, ঘুরছে, আর কাকি ওদের সাথে একটু দূরে সে তার মতো করে নাচছে, হাতে তালি দিচ্ছে আর হি হি করে হাসছে। এই দৃশ্য দেখার সাথে সাথে কাকির বাবা কিন্তু যা বুঝার বুঝে গেছেন। উনি দূর থেকে বলছে, হে আকলি বাবা, তুই কি করিস রে, আমি আসতেছি। এই বলে যখন কাছাকাছি যাচ্ছেন তখন এই দুটো বাচ্চা তারা ভয়ার্ত দৃষ্টি নিয়ে, মানে মনে হচ্ছে তারাই ভয় পেয়েছে, কাকির বাবার দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে ওরা একদম বাতাসের সাথে মনে হলো মিলিয়ে গেল। আগে যেভাবে হতো ওরা যে গাছে উঠে গেছে, এবার কিন্তু তা হয়নি, ওরা মিলিয়ে গেল। এই মিলিয়ে যাওয়ার দৃশ্য কিন্তু কাকির বাবা এবং কাকি দুজনই দেখেছেন। তখন কাকিকে গিয়ে উনি জড়িয়ে ধরেছেন, কোলে উঠিয়ে দৌড়ে ঘরের মধ্যে নিয়ে আসছেন। নিয়ে আসার পর বলছেন যে, এই তুই কি করতেছিলি, এরা কারা? তখন কাকি সব ঘটনা খুলে বলেন যে কিভাবে কি হয়েছে। এরপর তো কাকির বাবা বুঝতে পারছেন যে মেয়েটা কেন কারো বাসায় যায় না, তার নানি বাড়ি গেল না, এটাই হচ্ছে কারণ, সে ওই বাচ্চা দুটোর গান এবং নাচ দেখতে চায়। উনি তো দ্রুত কাকির মাকে খবর পাঠালেন, কাকির মা চলে আসে, উনি আর যান নাই, কাকির মাই দ্রুত চলে আসে। আসার পর বলেন যে এই ঘটনা, তোমার মেয়ে তো এই ধরনের একটা সমস্যায় পড়ে গেছে। তখন আর একজন হুজুরের কাছে যাওয়া হয়। তো হুজুর সবকিছু শুনলেন, শোনার পর বলে আচ্ছা ঠিক আছে, আমি কয়েকদিন পর জানাই, আর মেয়েটাকে আপাতত কয়েকদিন সাবধানে রাখেন, যদি এর মধ্যে মেয়ের আচার আচরণে কোনো পরিবর্তন ঘটে আমাকে জানাবেন, আমার কাছে নিয়ে আসবেন, তা না হলে দুই তিন দিন পর আপনারা আসেন, দেখি কি তথ্য নিতে পারি। তো এর মধ্যে কাকির আচার আচরণে কোনো পরিবর্তন দেখা যায় নাই, আর এর মধ্যে কাকিও ওই আম গাছের নিচে ওদের গান বাজনা এগুলো দেখার জন্য বা শোনার জন্য আর যান নাই। তো দুই তিন দিন পরে কাকির মা বাবা যখন ওই হুজুরের কাছে গিয়েছেন, তখন হুজুর জানান যে এই যে আম গাছটা, এটা অনেক আগে থেকেই এখানে একটা মুসলিম জিন পরিবার বসবাস করে। তো এই পরিবারে দুটো বাচ্চা আছে, তাদের যে বয়স, এই বয়স তো অনেক বেশি, কিন্তু তাদের বয়স এই কাকির যেই বয়স, এইভাবে আর কি দেখা যায়। কিন্তু জিনেদের বয়স তো বেশি থাকে, সেই হিসাব না করে কাকির যে বয়স জিনেদের বয়সের তুলনায় আর কি ওই একই রকম বলতে হবে আর কি। মানে তাদের বয়স যদি দেখা যাচ্ছে 80 বছর হয়েছে, কাকির বয়স 6-7 বছর হয়েছে, তাদের এরকম বয়সেই তারা কাকির বয়সের মতো দেখা যায় আর কি। মানে এমনটাই ওই হুজুর বোঝানোর জন্য বলেছিলেন আর কি। তো হুজুর বলেন যে এরা মোটেও ক্ষতিকর কিছু না, এরাও আসলে খেলাধুলা করতে পারে না কারোর সাথে, এদের মা বাবা এদেরকে খুব শাসনে রাখে, এই কারণে এখান থেকে বাইরে বের হলে অন্য জিনেরা ক্ষয়ক্ষতি করতে পারে, এই জন্য এই দুই বাচ্চাকেও খুব একটা বাইরে বের হতে দেওয়া হয় না, যদি কোথাও বাইরে বের হতেই হয় মা বাবার সাথেই তারা যায়। যখন কাকি সন্ধ্যার পর কান্না করছিল, তখন এই দুটো বাচ্চার দেখে খুব মায়া হয়, তাদের কাছে মনে হলো যে এই বাচ্চার সাথে আমরা একটু খেলাধুলা করি, এই জন্যই তারা নেমে আসে। মাঝে মাঝে তারা সুযোগ পেলেই নিচে নেমে আসত, দিনের বেলাতে তো এটা হতো না, কারণ দিনের বেলা তারা এরকম সুরুদ ধরে আসতে পারত না, কারণ ওরা ওরকম শক্তিশালী না, বাচ্চা তো ওদের মধ্যে ওইরকম শক্তিমত্তা আসেনি, এই জন্য দিনের বেলাতে তারা কাকির চোখে আসতে পারত না, যা আসত সন্ধ্যার পরেই আসত, আর যখন তার মা বাবা থাকতো না এই সুযোগে আসত। গভীর রাতে আসার চেষ্টা করলেও খুব একটা সক্ষম হতো না, মাঝে মাঝে কাকি বসছে সন্ধ্যার পর, তারপর আসতে পারেনি, কারণ তখন তার মা বাবা ছিল, এই জন্য এই বাচ্চা জিন দুটো ওভাবে কাকির সামনে এসে নাচানাচি করতে পারেনি। যেহেতু এখন মানুষ দেখে ফেলেছে, এরা মারাত্মক ভয় পেয়েছে, এরা চলে গেছে, তবে মনে হয় না এরা আর কখনো এই কাকির সাথে দেখা দেবে। মানে এই যে আকলিমা কাকির কথা বলছেন আর কি, হুজুর কাকির সাথে দেখা দেবে এরকমটা মনে হয় না, হুজুর এরকমই বলে দেন। তো এরপরে কাকি কিন্তু কখনোই ওই বাচ্চা দুটিকে দেখেননি। এরপর বিভিন্ন ভাবে উনি চেষ্টা করেছেন ওখানে বসে থাকার জন্য বা তাদেরকে দেখার জন্য, কিন্তু না, কখনোই উনি ওই বাচ্চা দুটোকে দেখেননি। আর এই বাচ্চা দুটোকে যখন উনি দেখেছেন বা পরবর্তীতে আর দেখেননি, এর ফলে যে কোনো ধরনের কোনো সমস্যা ওনার সাথে হবে এমনটাও হয়নি। আর ওই হুজুরও বলেছিলেন যে ওর কোনো ঝাড়ফুঁক করার দরকার নেই, তার কোনো সমস্যা হবে না, এরা কোনো ক্ষয়ক্ষতি করবে না, আপনারাও এদের বিষয়ে আর কোনো বাড়াবাড়ি করবেন না। আর এই বিষয় নিয়ে বেশি জানাজানি করলে দুষ্টু কবিরাজরা এখানে এসে ওদেরকে বন্দি করার চেষ্টা করতে পারে, এর ফলাফল ভালো হবে না। সুতরাং আপনারা এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি আলোচনা করার দরকার নেই। তাই হলো, এই বিষয়টা নিয়ে ওনারা আবার বেশি আলোচনা করেন নাই। হুজুর তারপরও উনি ওনার মতো করে একটু ঝাড়ফুঁক করে দিয়েছিলেন আর কি। তো সময়ের সাথে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে ওনাদের ঘর বাড়ির যে শেপ সেগুলোতে, অনেক কিছুই হারিয়ে গেছে, কিন্তু এই ঘটনাটি এখনো রয়ে গেছে। এই দুটো বাচ্চা জেন কখনোই আর কাকির সাথে দেখা করতে আসেননি। কাকি এই ঘটনাটা পরবর্তীতে সবার সাথে বলেছিলেন, খুলে বলেছিলেন আর কি। অনেকে এটা নিয়ে বেশ আনন্দ পায়। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনার কাছে বা আপনাদের কাছে কেমন মনে হলো ঘটনাটি? আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। ঘটনাটি ওই রকম ভয়ের না, তবে এই ঘটনাটার মধ্যে শিশুসুলভ এক অন্য ধরনের অনুভূতি রয়েছে। ছোটবেলাতে যখন ওই কাকির বয়সী আমরা ছিলাম, তখন কিন্তু অনেক আনন্দ করতাম, যে আনন্দগুলো বয়সের সাথে সাথে শেষ হয়ে গেছে। ওই সময়ে ঈদের যে আনন্দটা ছিল, এখন কিন্তু সেই আনন্দ তো মনে হয় হারিয়ে গেছে। সেই আম গাছটি শুধু এখন গল্পেই রয়েছে, এখন সেই আম গাছটি বাস্তবে আর নেই, আম গাছটিও কেটে ফেলা হয়েছে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি রাকিব ভাইকে ডিফারেন্ট একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের হর ওয়ার্ল্ডের পক্ষ থেকে আকলিমা কাকির জন্য শুভেচ্ছা রইল। আশা করছি রাকিব ভাই আমাদের শুভেচ্ছা আকলিমা কাকিকে পৌঁছে দেবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব রাকিব ভাইয়ের পাঠানো পরবর্তী ঘটনায়। আর এই ঘটনাটি আমাদের আজকের হর নাইটের 113তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনা। চলুন শুনে আসি সেই ঘটনাটি। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 113তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি রাকিব ভাই মূলত সংগ্রহ করেছিলেন। উনি যখন কাজের কারণে চট্টগ্রামে গিয়েছিলেন, তখন একজন ভাইয়ের সাথে পরিচয় হয়। তার সাথে যখন অনেক গল্পগুজব হচ্ছে বেশ কয়েকদিন ধরে, আন্তরিকতা হয়ে যায়, কথা প্রসঙ্গে ওই ভাই একটা বিষয় শেয়ার করেন এই রাকিব ভাইয়ের কাছে। সেই ভাইয়ের নাম হচ্ছে পলাশ শেখ, ওনার বাড়ি নওগাঁতে। তবে শুধু জেলার নামটি বলছি, ডিটেলসে বলছি না, এটার পিছনে কারণ রয়েছে। এই পলাশ ভাইয়ের বাবার আরো একজন ভাই রয়েছে, অর্থাৎ ওনার একজন চাচা রয়েছেন। পলাশ ভাইয়ের বাবার নাম হচ্ছে নুরু শেখ। পলাশ ভাইয়ের আরো একজন বোন রয়েছে, অর্থাৎ ওনারা দুই ভাই বোন। পলাশ ভাইয়ের যিনি চাচা, ওনার বাবা কিন্তু বড়, এই চাচা হচ্ছে ছোট। এই ছোট চাচার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস শেখ। তো ওনার একটা মেয়ে রয়েছে, সেই মেয়ের নাম হচ্ছে সিমলা। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে 2016 সালের দিকে। এই যে সিমলার বাবা, মানে এই যে কুদ্দুস চাচা, ওনার একটি ছোট্ট গার্মেন্টস এর মতো একটা কারখানা রয়েছে। আসলে এটাকে গার্মেন্টস সরাসরি বলাটাও মুশকিল, একটা ছোট কারখানা আর কি। উনি কি করেন, ওই যে বড় বড় যে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে বা ফ্যাক্টরিগুলো রয়েছে, সেখান থেকে কিছু কাপড়, ঝুট কাপড় কিনে নিয়ে আসেন। এগুলো সেই ধরনের কাপড় যে কাপড়গুলো কাজে লাগে না, কাটিং হওয়ার পর দেখা যাচ্ছে যে এগুলো আর কাজে লাগানো সম্ভব না। তখন ওনারা কি করেন, বা ওনার মতো যারা আছেন, এই যে কুদ্দুস চাচার মতো যারা আছেন, তারা ওই গার্মেন্টস কর্তৃপক্ষের কাছ থেকে এই কাপড়গুলো কিনে এনে বাচ্চাদের জন্য ছোট ছোট জামা, অর্থাৎ ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য রেডিমেড জামা তৈরি করেন। এগুলো আবার পাইকারি বিভিন্ন জায়গায় সেল করেন আর কি। এই যে কুদ্দুস চাচা যে কাপড়গুলো আনেন, সেগুলো অনেক ধরনের হয়, বিভিন্ন ধরনের হয়, পালিশ করা হয়, তারপর বিভিন্ন ধরনের ছোট ছোট কাপড় হয়। এমন অনেক কাপড় আছে যেগুলো দেখুন কাজই করা যায় না, এগুলো ফেলে দিতে হয়। কিছু কাপড় থাকে বড় বড় কাপড়, এগুলো নির্দিষ্ট টেবিল আছে, মাপ দেওয়ার টেবিল, এই টেবিলে বসিয়ে মাপ মতো কাটা হয়। আবার অনেক ধরনের কাপড় আছে যেগুলো দেখা যাচ্ছে যে অনেক বড় পড়ে গেছে, এগুলো বস্তার মধ্যে ভরা হয়। বস্তার মধ্যে ভরার পর এই বস্তাগুলো সেল হয়ে যায়। যখন এই বস্তাগুলো সেল হবে, তখন জাস্ট কি করা হয়, বস্তার মুখটা খুলে দেওয়া হয়। যারা কিনবেন ওনারা উপর থেকে কিছু কাপড় দেখেন, এরপর ওই বস্তাগুলো কিনে নেন। একসাথে অনেকগুলো বস্তা কিনতে হয় আর কি, এগুলো ওজন করে বিক্রি হয় আর কি, ওজন অনুযায়ী দাম হয় আর কি, এগুলো ওভাবে কিনে আনতে হয়। তো এই যে কুদ্দুস চাচা বা কুদ্দুস সাহেব, উনি একদিন গার্মেন্টস থেকে কিছু টুকরো কাপড়ের বস্তা কিনে আনেন তার কারখানার জন্য। এগুলো আবার হাতে কাটা হয়, কোনো কোনোটা আবার লেয়ার মেশিনেও কাটা হয়। এটা ফিক্সড করা হয় যে কাপড়টার ধরন কেমন সেই অনুযায়ী। হাতে কাটাগুলো হয় কি, যে লোহার যে কেচি রয়েছে এগুলো দিয়ে কাটা হয়। তো এভাবে কিন্তু বিভিন্ন ধরনের কাপড়গুলো কেটে বিভিন্ন সাইজের জামা তৈরি করা হয়। তো এটা কিন্তু ওনাদের একটা ব্যবসা, এটা ওনারা বেশ অনেকদিন ধরে করে আসছেন। ওনার কারখানায়ও কাটিং ম্যান রয়েছে, তারাও সুন্দর করে কাপড়গুলো কাটে। উনি ইনস্ট্রাকশন দেন, এই কুদ্দুস চাচা ইনস্ট্রাকশন দেন, সেই অনুযায়ী তারা কাপড়গুলো কাটে আর কি। আর তার কারখানা থেকে তার বাড়ির দূরত্ব মাত্র পায়ে হেঁটে 2-3 মিনিটের পথ, আর যাতায়াতের তো কোনো অসুবিধা নাই। ওনারা মোটামুটি সব ওভাবেই হ্যান্ডেল করছিলেন আর কি, কোনো সমস্যা হচ্ছিল না। ওনার পরিবারের সদস্যরাও সবসময় কারখানায় আসে, আবার দেখা যাচ্ছে যে অনেক রাত পর্যন্ত বসে বসে গল্প গুজব করছে। মানে একদম বাড়ি আর কারখানা একই রকম বলা চলে আর কি। দেখা যাচ্ছে যে ওনার মেয়ে সিমলাও আসে, এসে সে নিজের পছন্দ অনুযায়ী কিছু কাপড় চয়েস করে। সে চিন্তা করে যে যদি বড় সাইজের কোনো কাপড় পাই, এটা দিয়ে আমি নিজের জন্য কোনো কিছু তৈরি করব। সিমলাও কিন্তু সে সেলাই কাজে বেশ পারদর্শী, তার একটা পা চালিত সেলাই মেশিন রয়েছে, সেটা দিয়ে সে নিজের জামা নিজেই তৈরি করে। তো একদিন হয়েছে কি, এই যে সিমলা সে কারখানায় আসছে, আসার পর নতুন বস্তা নিয়ে আসা হয়েছে, ওই বস্তাগুলো আবার খুলে ওই বস্তার ভিতরে থাকা কাপড়গুলো একটা জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। তো সিমলার নজর যায় একটা কাপড়ের দিকে, কাপড়ের দিকে যখন নজরটা গিয়েছে, কাপড়টা দেখে ভালো লেগে যায়, এটা অনেকটা সাদা সাদা টাইপের একটা কাপড়, একদম পিওর সাদা না। তখন সিমলা ওই কাপড়টা হাতে নেয়, হাতে নেওয়ার পর দেখা গেল ওই কাপড়ে লাল একটা দাগ রয়েছে। তখন সিমলা মনে করে যে এটা তো থাকবেই, গার্মেন্টসে যখন কাপড়গুলো কাটা হয় দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো কোনো কালি লেগে যায়, গার্মেন্টসের কোনো কোনো রং লেগে যায়। সে চিন্তা করেছে যে এটা মনে হয় ওরকমই কিছু। সাধারণত হয় কি, সিমলা যখন কোনো কাপড় টুকরো নিয়ে আসে তার বাবাকে বলে, ওই দিন তার বাবা ওখানে থাকলেও সে আসলে বলার প্রয়োজনীয়তা বোধ করেনি, যে সবসময় তো নেই আর কি বলবো নিজেদের কারখানা, সে ওটা নিয়ে চলে আসে, তার বাবাও খেয়াল করেনি। তো সিমলা ওটা নিয়ে কি করেছে, ঘরে ঢুকে সুন্দর করে ভাঁজ করে টেবিলের একটা পাশে রেখে দিয়েছে যে সময় করে আমি এটা কেটে কিছু একটা বানাবো, সে টপ জাতীয় কিছু বানাবে আর কি, এরকম একটা প্ল্যান করেছিল। প্রথম দিন রেখে দিয়েছে, বিভিন্ন কাজের ব্যস্ততায় ওটা ওভাবে খুলে এটা যে কাটবে এরকম সময়ও পাইনি, তো ওটা ওভাবেই রেখে দিয়েছে আর কি। 2-3 দিন পর সিমলা একটা স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে দেখে যে কেউ একজন স্বপ্নে আসছে, কিছু একটা বলতে যাচ্ছে। এই অবয়বটা একটা প্রাপ্ত বয়স্ক ছেলের অনেক সুন্দর মায়াবী চেহারা, একবার দেখলে মনে হবে যে দেখতেই থাকি শুধু। সিমলার কাছে স্বপ্নের মধ্যেই মনে হচ্ছে ওই ছেলেটা ওকে কিছু বলতে যাচ্ছে, কিন্তু যতবারই বলতে যাচ্ছে সে কিছু বলতে পারছে না। তখন সিমলার কাছে মনে হয় যে তার ঘুমটা ভেঙে যাচ্ছে, চাইলেও সে ঘুমটাকে আর আটকে রাখতে পারছে না, সে চাচ্ছে যে ঘুমটা আরো হোক, কিন্তু মনে হচ্ছে ঘুমটা ভেঙে যাচ্ছে। তো ঘুম ভেঙে গেল, ওই রাত তো ওইভাবেই চলে গেছে, ওইটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। পরের রাত্রে সে একই স্বপ্ন দেখে, দেখে যে এরকম একটা ছেলে আসছে একই চেহারার, আগের রাত্রে যে ছেলেটাকে স্বপ্নে দেখেছিল সে আসছে, কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু শুনতে পাচ্ছে না। তার যখন ঘুম ভেঙে গেছে, পরে আবারও ঘুমিয়েছে, হয়তোবা রাত 2:30-3টার দিকে স্বপ্নটা দেখেছে, পরবর্তী যখন ঘুমিয়েছে তখন আর এই স্বপ্নটা দেখেনি। দিনভর তার মাথার মধ্যে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, আচ্ছা যে এই স্বপ্নটা আমি দেখছি এটা কি অবচেতন মনে দেখছি, আর যে ছেলেটাকে দেখছি একে তো এর আগে আমি কখনো দেখি নাই, আর আসলে কি বলতে যাচ্ছে। সিমলা যখন কলেজে গিয়েছে, কলেজে যাবার পর তার এক মেয়ে বান্ধবীর কাছে বিষয়টা শেয়ার করে যে জানিস আমি না এরকম স্বপ্ন দেখতেছি। ওই মেয়েটা বলে আরে ধুর, এসব কি দেখিস না দেখিস, তোর বিয়ের বয়স হয়েছে তো এই জন্যে এই ছেলেদেরকে স্বপ্ন দেখতেছি, কই মেয়েদেরকে তো স্বপ্ন দেখলি না, এগুলা কিছুই না। তখন আবার আর একজন বান্ধবী আসে, সেও বিষয়টা শোনে। তারাও বিষয়টাকে একদম হাসি তামাশা করেই উড়িয়ে দেয়। তারা এটা নিয়ে বেশ হাসি তামাশাই করে যে হ্যাঁ তোমার বিয়ের বয়স হয়েছে, এখন কিছু বলতে পারতেছো না, এখন ওই স্বপ্নের কথা বলে আমাদেরকে বুঝাইতে চাচ্ছ না, তা আমাদেরকে বলিস কেন, মা বাবারে বল, তারাই বিয়ে শাড়ি দিয়ে দেবে, এইভাবে আর কি তারা মজা করছে। কিন্তু আসল সমস্যাটা কিন্তু কেউ ধরতে পারেনি। ওদিনকার মতো তো সিমলা কলেজ থেকে বাড়িতে চলে আসে। সেদিন রাত্রে আবারও স্বপ্নটা দেখতে থাকে, দেখে যে এই ছেলেটা এখন কথা বলছে আর সিমলা কথা শুনতে পাচ্ছে, বুঝতেও পারছে। অথচ বিগত বেশ কয়েকবার স্বপ্ন যখন দেখেছে তখন কিন্তু এই ছেলেটা কথা বলার চেষ্টা করছিল, বলতে পারেনি, কিন্তু আজকে সে কথা বলছে। ছেলেটা বলছে যে তুমি অনেক আগে থেকে তোমার মা বাবার দেয়া একটা তাবিজ গলায় পড়তা, এই কারণেই আমি তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না, আমি যা বলার চেষ্টা করতাম সেটাও বলতে পারতাম না, আর এটার পিছনে তাবিজটা একটা কারণ ছিল, আর যতটুকু শব্দ উচ্চারণ করতে পারতাম সেটা তোমার কান পর্যন্ত পৌঁছাতো না। তুমি আজকে যখন গোসল করতে গিয়েছিলে তখন টিউবওয়েলের পাশে গলা থেকে ওই তাবিজটা খুলে পড়ে গেছে, আর এই কারণেই আমার কথাগুলো আজ তুমি বুঝতে পারছ। তখন ওই যেই অবয়বটা, ওই অবয়বটা স্বপ্নের মধ্যেই তাকে বেশ কিছু কথা বলে যে তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি কি আমার বন্ধু হবে। এই কথা শোনার পর সিমলা কিন্তু স্বপ্নের মধ্যেই ভাবছে, আসলে একটু আমার গলায় তো একটা তাবিজ ছিল, অনেকদিন তো সেটা ব্যবহার করছি, মা বাবা দিয়েছিল কিন্তু কি কারণে দিয়েছিল তাও ভালো করে জানি না, পরে থাকতে বলছিল যেন পরে থাকতাম, এই তাবিজ তো এখন নাই। স্বপ্নের মধ্যে কিন্তু সে গলায় হাত দিচ্ছে, দেখছে যে আসলেই তাবিজটা তার গলায় নেই, আর সে এমন ভাবে স্বপ্ন দেখছে মনে হচ্ছে এটা সে বাস্তবেই দেখছে। তো ওই ছেলেটা আবারও বলছে, তুমি কি আমার বন্ধু হবে, আমাকে কি তোমার সাথে রাখবে। এদিকে স্বপ্নের মধ্যেই সিমলা গলায় হাত দিয়ে ওই তাবিজটা খুঁজছে, দেখছে যে নাই, সে চিন্তা করলো কোথায় গেল কোথায় গেল, এরকম করতে করতে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙেও দেখে যে সে হাত দিয়ে তার গলায় ওই তাবিজটা খুঁজছে, কি দেখলো না দেখলো, গলায় তাবিজটা নাই, আসলেই তো ছিল। স্বপ্নের মধ্যে ওই অবয়বটা সে বলল যে গলার তাবিজটা টিউবওয়েলের ওখানে পড়ে গেছে, আসলে কি এরকম। তো ওই রাতে সে আর ঘর থেকে বের হয়ে তাবিজটা খুঁজতে যায় নাই, কিন্তু ঠিকই পরদিন সকালবেলা সে টিউবওয়েলের কাছে গিয়ে ওই তাবিজটা পায়। কিন্তু সিমলা যে কাজটি করে, ওই তাবিজটা তার গলায় আর সে পরেনি, চাইলে সে পড়তে পারত, কিন্তু কি মনে করে সে আর গলায় পরেনি। সে ভাবছে যে এই ছেলেটার অভাব, আসলে কি বলল তাবিজের কথা আমি তো ঠিক বুঝলেও ওভাবে তো অনুধাবন করতে পারতেছি না, আসলে এই বিষয়টাকে আমার অবচেতন মনে হচ্ছে কিনা, যেহেতু সিমলা কলেজে পড়তো সে তো এডুকেটেড, স্বপ্ন কেন মানুষ দেখে অবচেতন মনেও দেখে এই বিষয়টা তো সে তো জানে, কিন্তু বারবার এই ছেলেটাই কেন স্বপ্নে আসছে এই বিষয়টা সে বুঝতে পারছে না। তো যাই হোক, তাবিজটা সে আর পরেনি। ওই দিন রাতের বেলা সে যখন ঘুমিয়েছে তখন সেই অবয়বটা আবারও আসে, সে এসে বলে যে কি সিমলা আমার কথা তো বিশ্বাস করল না, আমি বলেছিলাম না টিউবওয়েলের পাশে তাবিজটা পড়ে গেছে, পরে তো ঠিকই পেয়েছ। তখন সিমলা বলে যে হ্যাঁ আমি তো তাবিজটা পেয়েছি। তখন ওই ছেলেটার অবয়ব আবার বলে, তুমি তো চাইলে তাবিজটা গলায় পড়তে পারতে কিন্তু তুমি পরনি, আমিও চাই না তুমি ওটা পরো, কারণ তুমি যদি আবার এটা পরো তাহলে তোমার আর আমার মাঝে আবার দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। তখন এই যে সিমলা যে স্বপ্নের ভিতরেই বলে, তাবিজ পরা অবস্থায় আপনার কথা তো আমি বুঝতে পারি না কেন। তখন সেটা বলে, আসলে দেখো আমি তো কোনো শরীরের ভিতরে নেই, আমি শুধু তোমার স্বপ্নেই আসি, তাই তুমি যদি তাবিজটা পরো তাবিজটার কারণে তোমার আর আমার কথার মাঝে একটা দেয়াল তৈরি হয়ে যায়, এই কারণেই এই সমস্যাটা হয়, আমরা একে অপরের কথা বুঝতে পারি না। এভাবে আরো বেশ কিছুটা কথাবার্তা হয় আর কি, ঘুম ভেঙে যায়। সিমলা সবকিছুই কিন্তু নর্মাল ভাবে যাচ্ছে, তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে না, অসুস্থতা বোধ হচ্ছে না, খাওয়া দাওয়া যে করছে না বিষয়টা এরকমও হচ্ছে না, একদম সবকিছু স্বাভাবিক। এদিকে হয় কি, প্রায় প্রতি রাতেই ওই ছেলেটা স্বপ্নের ভেতরে আসে, কথা চালিয়েই যাচ্ছে, বাস্তবে কিন্তু আসছে না, শুধু স্বপ্নেই আসছে, এমনটা না যে ছেলেটা বাস্তবে মাঝে মাঝে আসে, বিষয়টা এরকম না, যেহেতু স্বপ্নের মধ্যে আসছে। সিমলাও প্রতিদিন কাজকর্ম শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়ে, যাতে করে দীর্ঘ স্বপ্ন দেখতে পারে, স্বপ্নের মধ্যে অনেকটা সময় নিয়ে ওই ছেলেটার সাথে কথা হয়। আর এই যে স্বপ্নগুলো সে দেখছে এটা কিন্তু পরিবারের সদস্যদেরকে সে শেয়ার করেনি। সিমলার মাথায় একবারও আসে নাই যে এইটা অন্য কোনো কিছু হতে পারে। যাই হোক, এরকম বেশ কিছুদিন চলছে চলছে চলছে, হঠাৎ একদিন পরিবারের সদস্যরা এই সিমলার আচার আচরণে একটা পরিবর্তন দেখে। হঠাৎ করে এই পরিবর্তনটা আসছে, সেটা হচ্ছে সিমলা খাবার খেতে বসেছে, তখন সিমলা তার মাকে বলছে যে আমাকে অন্যভাবে তরকারিগুলো দিবা। সেটা কিভাবে? ভাতের প্লেট থাকবে আর যে কয়েকটা তরকারি আছে প্রত্যেকটা আলাদা আলাদা বাটিতে তাকে সামনে দিতে হবে। আমরা অনেক সময় কি করি, ভাতের প্লেটটা নিয়ে ভাত নিয়ে কড়াই থেকে তরকারি ভাতের প্লেটে বেড়ে নেই, অথবা দেখা যাচ্ছে যে বড় একটা বাটিতে আছে সেখান থেকে ভাতের প্লেটে বেড়ে নেই। কিন্তু না, সিমলা বলছে প্রত্যেকটা তরকারি তাকে আলাদা আলাদা ভাবে ছোট ছোট বাটিতে দিতে হবে। একথা শোনার পর সিমলার মা একটু অবাক হলেও সিমলার বলার মতোই আলাদা আলাদা প্লেটে সবকিছু দিয়ে দেওয়া হয়। চিন্তা করলো যে মেয়েটা মনে আজকে একটু বেশি খাবে, এই জন্য এরকম বলেছে আর কি। এটা নিয়ে কিন্তু তার মা অন্য কিছু ভাবেনি। সেদিন রাতে কি হয় যে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সিমলা কিন্তু পায়ে নূপুর পড়ত, হেঁটে গেলে ঝনঝন ঝনঝন আওয়াজ করত, মৃদু আওয়াজ আর কি, বেশি জোরেও না। তো রাতের বেলা তো সবাই ঘুমিয়ে আছে, সিমলার মার ঘুম ভেঙে যায়। সিমলার নূপুরের পাওয়া, নূপুরের যে আওয়াজ এটা হচ্ছে, মনে হচ্ছে উঠোন থেকে শব্দটা আসছে। সিমলার মা ভাবলো কি ব্যাপার, উঠোনে নূপুরের আওয়াজ কোত্থেকে আসে? এই চিন্তা করে সে বাইরে গিয়েছে। বাইরে গিয়ে দেখে অদ্ভুত এক দৃশ্য, সিমলা উঠোনের মধ্যে একা একা ফুটবল খেলছে, আর ফুটবলটা এমন ভাবে খেলছে, যারা প্রফেশনাল ফুটবলার তারা কিন্তু এমন ভাবে খেলে, তারা যখন প্র্যাকটিস করে দেখা যাচ্ছে যে ফুটবলটা দুই পায়ে এমন ভাবে তারা নিতে থাকে, এ পা থেকে ও পা, ও পা থেকে এ পা, মানে ওই ফুটবলটা মাটিতে পড়ে না, এমন ভাবে ব্যালেন্স করে ফুটবলটা নিয়ে তারা প্র্যাকটিস করে, দুই হাঁটুর উপরে তারা প্র্যাকটিস করে, মাটিতে পড়ে না। সিমলা ঠিক ওভাবে ফুটবল খেলছে। সিমলার মা তো ভীষণ অবাক হয় যে সিমলা ছোটবেলা থেকে, ফুটবল তো দূরের কথা, কোনো বল দিয়েও খেলেছে, একদম ছোটবেলা হয়তো বা খেলনা বল দিয়ে খেলেছে, কিন্তু কখনোই তো সে এভাবে ফুটবল খেলেছে এমনটা হয়নি। সে ফুটবল খেলা জানে না, ক্রিকেট খেলা জানে না, এমনি কিছু কিছু খেলা যেটা ঘরোয়া খেলা এগুলো সে জানে, আর এমন ভাবে খেলছে মনে হচ্ছে সে একজন প্রফেশনাল ফুটবলার। এটা কিভাবে সম্ভব? আর ফুটবল পেল কোথায়? কারণ বাইরে তো কোনো ফুটবল নাই, সিমলার তো অন্য কোনো ভাইও নাই যে সে ফুটবল খেলবে, তাহলে ফুটবল কোত্থেকে এলো? তখন সিমলা যখন এরকম খেলছিল, সিমলার মা বলে ওঠে, এই সিমলা তুই ফুটবল পেলি কোথায়, আর এভাবে খেলছিস কেন? তখন সিমলা ভারী একটা পুরুষ কণ্ঠে বলে ওঠে, দেখতে পারছো না খেলছি? যখনই এটা বলেছে সিমলার কণ্ঠস্বর এমন শুনে তার মা বেশ চমকে ওঠে, এক মিনিটের জন্য থমকে যায়। সিমলার মা চিন্তা করলো, আচ্ছা যা শুনলাম ঠিক শুনলাম নাকি? মনে হলো যে না, ভুল শুনেছে। এটা মনে মনে ভেবে সিমলাকে আবার বলে, এই সিমলা ঘরে চল। এই কথা বলে সিমলার মা সিমলার হাতটা ধরে টান দেয়, ধরে ঘরে নিয়ে যায়। পরদিন সকালবেলা একটা ছেলে, যার বয়স 7 কি 8 বছর, সিমলাদের পাশের বাড়ির একটা ছেলে আর কি, সে এসে সিমলাকে ডাকছে, ও সিমলাবু, ও সিমলাবু, আমার বলটা দাও। আসলে সিমলা কি করেছিল, সন্ধ্যার পর ওই ছেলেটার কাছে গিয়ে বল নিয়ে এসেছিল। সন্ধ্যার পর ছেলেটা পড়তে বসেছিল, তার জানালায় গিয়ে টোকা দিয়েছে, তখন জানালাটা খোলার পর ওই সিমলা বলছে, এই তোর ফুটবলটা আমাকে একটু দে তো। ছেলেটা ভেবেছে যে সিমলাপু মনে হয় কোনো কাজ করবে, ফুটবল দিয়ে খেলবে, খেলতেই পারে, ওনার বাসায় উনি একা একা খেলতেই পারে, তো ফুটবলটা দিয়ে দিয়েছে। অবশ্য জিজ্ঞেস করেছিল যে, ও আপু তুমি কি ফুটবল খেলতে পারো নাকি, তোমার ফুটবল দিয়ে কি দরকার? তখন নাকি এই সিমলা ধমক দিয়েছিল যে, দিতে বলছি দে, তোর এত জেনে কি হবে? তো সে তো দিয়ে দিয়েছে। এরপর সিমলার মা বলতেছে যে, আচ্ছা তুই যা, ওই দেখ চোখের নিচে বলটা আছে, নিয়ে যা। তো ছেলেটা ঘরে ঢুকে চোখের নিচে বলটা খুঁজে পায়, বলটা নিয়ে সে চলে যায়। তো সিমলা সকালবেলা কলেজে গিয়েছে, সে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পর সিমলার মা তাকে জিজ্ঞেস করছে, আরে সিমলা, তুই যে ছেলেটার কাছ থেকে বল নিয়ে আসলি, তো বলটা কেন নিয়ে আসছিলি? ওই ছেলেটার নাম হচ্ছে শুভ। তো ওই যে শুভর কাছ থেকে বল নিয়ে আসে, তখন সিমলা বলে যে, বল, আমি কি বল খেলতে পারি নাকি? আমি কখন বল আনলাম? না, আমি তো কোনো বল টল আনি নাই, আর আমি জীবনে কি বল টল খেলছি নাকি? বল দিয়ে আমি কি করব? এমন ভাবে সিমলা কথাগুলো বলে মনে হচ্ছে সিমলা কিছুই জানে না। তো এই কথাগুলো বলে সিমলা কিন্তু তার মাকে পাশ কাটিয়ে ঘরে চলে যায়। সিমলার মা একটু অবাকই হয়, কিন্তু সিমলাকে কিছু বলে না। এরপর থেকে শুরু হয় আর একটা ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে একদিন সিমলার মা সিমলার রুমে ঢুকেছে, ঢুকে দেখে ঘরের মধ্যে শুধু ধোঁয়া আর ধোঁয়া। মনে হচ্ছে কেউ যদি একসাথে পাঁচ ছয়টা সিগারেট ধরায় বা পাঁচ ছয় জন একসাথে সিগারেট খায়, রুমের মধ্যে যেভাবে ধোঁয়ায় ভরে যাবে ওরকম হয়েছে। আর সিমলার রুমটাও কিন্তু বেশি বড় না, মাঝামাঝি আকারের রুম। আসবাবপত্র হিসাবে একটা কম্পিউটার টেবিল, আর একটা ড্রেসিং টেবিল, একটা আলনা আর খাট যেটাতে সিমলা ঘুমায়, আর দুইটা চেয়ার আছে, জাস্ট এতটুকু, আর কিছু নাই। তো সেই ঘরটার সাথে অন্য রুম আছে, আর ওই ঘরটার মধ্যে যদি পাঁচ ছয়টা সিগারেট একসাথে ধরানো হয়, ধোঁয়ায় ভরে গেলে কেমন অবস্থা হবে? সে ঢুকেছে ভিতরে, অর্থাৎ সিমলার মা ঘরে ঢুকেছে, দেখে যে একটা ছেলে মানুষ যেভাবে খাটের উপর বসে থাকে, সিমলা উভয় বসে আছে, হাতে একটা সিগারেট নিয়ে ছেলেদের মতোই দিব্যি সিগারেট খাচ্ছে। সিমলার মা এটা দেখে বেশ অবাক হয়ে যায়। উনি বলল, হে সিমলা, তুই কি করছিস? তুই সিগারেট খাচ্ছিস? তুই কি কলেজে ভর্তি হয়ে নেশা করা শিখে গেছিস নাকি? দাঁড়া, আজকে তোর বাবা আসুক, আমি বিষয়টা বলবো। এই কথা বলার পর সিমলা কি করেছে, সিগারেটের জ্বলন্ত অংশটুকু সে হুট করে তার মায়ের দিকে ছুড়ে মেরেছে। তবে সিগারেটের এই জ্বলন্ত অংশটা তার মায়ের শাড়িতে লাগেনি, হাতের একটা জায়গায় লেগেই মাটিতে পড়ে গেছে। যদি শাড়িতে লাগত তাহলে হয়তোবা এই আগুনের কারণে শাড়িতে আগুন ধরে যেতে পারত। যখন তার মায়ের পায়ের কাছে পড়েছে, তার মা দ্রুত কি করেছে, পা দিয়ে ওই সিগারেটের আগুন জ্বলা অংশটুকু একদম পা দিয়ে মারিয়ে দিয়েছে, মানে এটা আগুনটা নিভিয়ে দিয়েছে। এদিকে সিমলা এমন ভাবে তার মায়ের দিকে রাগান্বিত ভাবে তাকিয়েছে, এই তাকানোটা কিন্তু তার মায়ের কাছে বেশি একটা সুবিধার লাগে না। সিমলা কিন্তু তার মা বাবার একান্ত অনুগত, মা বাবাও সিমলাকে এত ভালোবাসে একটাই মেয়ে, আর মা বাবাকেও কিন্তু সিমলা অনেক ভালোবাসে। এমনকি স্কুল কলেজ যেখানে কোনো অনুষ্ঠান হয়েছে সে কিন্তু একা যায়নি, সে সবসময় তার মাকে সাথে নিয়ে গেছে, কখনো মা বাবা দুজনকে একসাথে সাথে নিয়ে গেছে। হঠাৎ করে মেয়েটার এমন পরিবর্তন সিমলার মা তো কোনোভাবেই বুঝতে পারে না। সিমলার বাবা যখন বাসায় এসেছে, যেহেতু সিমলার বাবা একটা ব্যবসা করে, কখনো কখনো দেখা যেত যে এই যে জামা কাপড়গুলো তৈরি করার পর বেশ দূরে গিয়েছে, রাতে ফিরতে পারেনি। তো ওই রাত্রে অবশ্য সিমলার বাবা বাড়িতে ফেরেনি, পরদিন উনি ফেরত এসেছেন, তখন কিন্তু এই বিষয়টা খুলে বলেন যে এই ঘটনা। তখন সিমলার বাবা উনি তো বেশ চিন্তায় পড়ে যান যে ঘটনাটা কি আসলে, এমন বিষয়টা হচ্ছে, মেয়েটা ফুটবল খেলছে যে কখনো ফুটবলই খেলে নাই, তারপর আবার প্রফেশনাল ফুটবলারদের মতো ফুটবল খেলছে, আবার সে সিগারেট খাচ্ছে, সে কি নেশা পানি ধরে ফেললো নাকি? কলেজে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে মেয়ে মানুষ, এখন যদি এই বিড়ি সিগারেট খায়, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায়, মেয়েটার বিয়ে দিব কিভাবে, যেহেতু তারা রক্ষণশীল পরিবারের লোকজন। তো আসলে সিমলা যে একটা অস্বাভাবিক বিষয়ের মধ্যে আছে এটা কিন্তু তার মা বাবা আন্দাজও করতে পারেনি। তারা চিন্তা করছে সিমলা মনে হয় নেশা শিখে গেছে। সিমলা যখন কলেজে গেছে, তখন সিমলার বাবা বলছে যে, সিমলা তুমি আজকে কলেজ থেকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো যাই হোক, সিমলার মাকে কিন্তু সিমলার বাবা বলেছিল, তুমি কিন্তু সিমলাকে এই বিষয়ে কিছু বলো না, আমি ওর সাথে কথা বলবো। সিমলা যখন কলেজ থেকে ফেরত এসেছে, সিমলা বাসায় আসছে, সিমলার বাবাও আসছে, তো ওই সময় হয় কি একটা বিষয়, সেটা হচ্ছে যে মাঝে মাঝে কিছু কিছু কাপড়ের বান্ডিল সিমলার বাবা বাড়িতে নিয়ে আসত, বাড়িতে নিয়ে আসার পর বিভিন্ন জায়গায় রেখে দিত। তো কিছু কিছু কাপড়ের বান্ডিল সিমলার ঘরে রেখেছিল, তো সিমলার সাথে কথা বলার জন্য সিমলার বাবা যখন ঘরে এসেছে তখন দেখে এই কাপড়ের বান্ডিলগুলো একদম এলোমেলো করে রাখা, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, মনে হচ্ছে ইচ্ছা করে কেউ এগুলো করেছে। সিমলার বাবা এটা দেখে আবার সিমলার মায়ের কাছে গিয়ে বলছে, আচ্ছা এই কাপড়গুলো এভাবে এলোমেলো করলো কে? তখন সিমলার মা বলে যে না আমি তো কিছু জানি না। তো যাই হোক, সিমলার মা আবার সিমলার ঘরে এসে এই কাপড়গুলো অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিয়েছে। সিমলার বাবা তখন সিমলার সাথে কথা বলার প্রস্তুতি নিয়েছে। এবার দেখা যাচ্ছে সিমলা ঘরে বসে দিব্যি একটা ভদ্রমেয়ের মতো লেখাপড়া করছে। সিমলার সাথে গিয়ে সিমলার বাবা খুব নরম সুরে কথা বলছে যে, কিরে মা, এরকম এরকম শুনলাম তুমি মেয়ে মানুষ হয়ে যদি এভাবে নেশা পানি ধরে ফেলো, সিগারেট খাও, এগুলো তো ভালো না, এটা করলে তো আমাদের সম্মান থাকবে না, বিয়ে শাদী কিভাবে দিব, তুমি আমাদের একটাই মেয়ে, তুমি এরকম কাজ করো না। তো এই কথা বলতে না বলতেই হঠাৎ করে সিমলার চোখ মুখ মনে হচ্ছে শক্ত হয়ে গেল, বেশ রাগি একটা চেহারা হয়ে গেল, একটা ভয়ঙ্কর পুরুষ কণ্ঠে বলে ওঠে, এই বেটা আমি সিগারেট খাবো কি না খাবো এটা কি তোকে জিজ্ঞেস করে খাবো নাকি? হ্যাঁ খাইছি, তা তোর কিরে? আচমকা এই কথা শুনে সিমলার বাবা তো চমকে ওঠে, না রে এ কি, একে কথা বলে, অন্য কেউ কথা বললো নাকি আশপাশ থেকে? কিন্তু না, এটা পরিষ্কার একটা ছেলেদের কণ্ঠস্বর শুনেছেন সিমলার বাবা। সিমলার বাবা কিন্তু আর কোনো কথাবার্তা না বলে ওখান থেকে বের হয়ে যান। সিমলার মাকে বলেন, সিমলার মা, বিষয়টা কিন্তু আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, এটা অস্বাভাবিক কোনো বিষয়, কারণ কণ্ঠস্বর এরকম পরিবর্তন এটা মোটেও স্বাভাবিক কিছু না। এরপর সিমলার মায়ের কাছেও অস্বাভাবিক বিষয়গুলো আস্তে আস্তে মনে হতে থাকে। এরপর সিমলার মা খুব গোপনে একজনের কাছে যায়, গিয়ে কিছু পানি পড়া নিয়ে আসে। পরদিন সিমলা যখন কলেজ থেকে বাড়িতে আসে তখন সিমলার মা কি করে, এক গ্লাস পানি সিমলার হাতে ধরিয়ে দিয়ে বলে, মা পানিটা খাতো। সিমলা তো ভদ্রমেয়ের মতোই পানিটা খেয়ে নিয়েছে। এরপর তিন চার দিন একদম স্বাভাবিক সবকিছু, কোনো সমস্যা না। তবে সিমলার আসলে স্বপ্নের মধ্যে কিছু হচ্ছিল কিনা এগুলো কিন্তু তখনও জানা যাচ্ছিল না। এর পরে এক রাতের বেলা আর কি সিমলার মা বাবা খাওয়া দাওয়া করেছেন, সিমলাও খেয়েছে। সিমলার মা ওই এটো থালা বাসনগুলো বাইরে রাখতে গেছে, আর সিমলা কিন্তু ওর মা বাবার ঘুমানোর সাথে তার কোনো সম্পর্ক নাই, সে একটু রাত জেগে লেখাপড়া করে আর কি, আর যদিও বা সে আগে আগেই খেয়ে নেয়। সিমলার বাবা খাওয়া শেষ করে উঠেছেন, সিমলাও ঘরে চলে গেছে, তখন সিমলার বাবা শুনতে পায় সিমলার ঘর থেকে জোরে জোরে আওয়াজ আসছে, কিছু একটা শব্দ হচ্ছে। তখন সিমলার বাবা সিমলার মাকে ডাকে, ও সিমলার মা তাড়াতাড়ি আসো তো। তখন তারা সিমলার ঘরে ঢুকে ভয়ঙ্কর একটা জিনিস দেখে, দেখে সিমলা তার দুই হাত জানালার সাথে খুব শক্ত করে বাড়ি দিচ্ছে। আর এরপর কি করছে, সে যেখানে আঘাত লাগছে ওই জায়গায় কামড় দিয়ে সেখান থেকে মাংস ছুলে ফেলছে, ছুলে ফেলার পর আবার থুতু দিয়ে সেটা ফেলে দিচ্ছে। তার দাঁতে রক্ত, মুখে রক্ত, হাতে একদম রক্তারক্তি অবস্থা। তো এই জিনিসটা কিন্তু ওনা দেখলেন, মেয়ে এরকম করছে, এটা দেখে কি কোনো মা বাবা ঠিক থাকতে পারে? এই দৃশ্য দেখার সাথে সাথে সিমলার মা চিৎকার করে মেয়েকে জড়িয়ে ধরে, সিমলার বাবাও কিন্তু মেয়েকে জড়িয়ে ধরে। সিমলার বাবা তো রেগে সিমলার দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দেয়, দুই থাপ্পড় খেয়ে সিমলা অজ্ঞান হয়ে বিছানার উপরে পড়ে যায়। ডাক্তার ডাকা হয়, চিকিৎসা দেওয়া হয়, হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়, জায়গায় জায়গায় যে ছিলে গিয়েছিল সেখানে সেলাইও লেগেছে। সিমলার যখন জ্ঞান ফেরে তখন সিমলার বাবা সিমলাকে বলে, এই তোর কি হয়েছে? সিমলা বলছে যে, কি হয়েছে আমি তো কিছু জানি না। মানে এমন ভাবে সে কথা বলছে মনে হচ্ছে ওর কিছুই মনে নেই, এত কিছু ঘটে গেছে ও বুঝতেও পারছে না। সিমলার বাবা তখন আর কিছু না বলে সিমলার মাকে বলে যে, ওকে একটু খেয়ালে রাখো, আর সিমলাকে বলে তুমি রেস্ট নাও। এরপর সিমলার বাবা রুম থেকে বেরিয়ে তাদের রুমে চলে যায়। সিমলার বাবা সিমলার মাকে বলে, তুমি আজ সিমলার কাছে ঘুমাও, মেয়েটাকে একা একা রেখো না। সিমলার মা রাতে সিমলার কাছে শুয়ে পড়েছে, এদিকে সিমলার বাবা কারখানায় চলে গিয়েছিল, বাড়িতে শুধু সিমলা আর সিমলার মা ছিল। মাঝে মাঝে কাজের প্রেশার থাকলে রাতেও কাজ করতে হয়। সিমলার বাবা সে তো কারখানায় আছে। তো সিমলার মা তো সিমলার পাশে শোয়া, হঠাৎ মাঝরাতে সে শুনতে পায় ঘরের চালের উপর কি যেন হাঁটাহাঁটি করছে। তাদের ঘর কিন্তু টিনের ছিল, টিনের চালের উপর কিছু হাঁটাহাঁটি করলে কিন্তু বোঝা যায়। তো হাঁটাহাঁটি হচ্ছে, টিনের চালের উপরে কটকট শব্দ হচ্ছে। সিমলার মা তাকিয়ে দেখে সিমলা বিছানায় নেই। রুম অন্ধকার থাকলেও ওই যে টিনের চালের আর দেয়ালের মাঝখানে যে গ্যাপটা থাকে, বাইরে লাইট জ্বলে তো ঘরের মধ্যে কিন্তু আলো আসে, ডিম লাইট জ্বালানো লাগে না আর কি। তখন দেখা গেল সিমলা বিছানায় নেই আর ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ। ওই রুমটার সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নাই যে সে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে গিয়েছে, বিষয়টা এরকম না। দরজা ভিতর থেকে বন্ধ, সিমলা নেই, লাইট জ্বালিয়ে সিমলাকে খুঁজছে ঘরের মধ্যে, কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর উনি দরজা খুলে বাইরে বের হয়েছেন। বাইরে যখন বের হয়েছেন দেখেন উঠানেও কেউ নাই, চালের উপরে এরকম শব্দ হচ্ছে। এই শব্দটা কোত্থেকে আসছে, কে করছে, এটা দেখার জন্য উঠোনে গিয়ে যখন ঘরের চালের দিকে তাকিয়েছেন, উনি দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। একটা ছেলে মানুষ যেভাবে বসে থাকে চালের উপরে, সিমলা দিব্যি চালের উপর সেভাবে বসে আছে আর বসে বসে সিগারেট খাচ্ছে। সে যখন সিগারেটের টান দিচ্ছে, এক টানে একটা সিগারেটের অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। আরো কিছু সিগারেট আছে, সে একটা সিগারেট দুই টানে শেষ করে আর শেষ করতে করতেই ওই সিগারেটের আগুন দিয়ে আর একটা সিগারেট জ্বালায়। আর তার মা যখন সিমলার দিকে তাকিয়েছে এই দৃশ্য দেখে তো সিমলার মা ভয় পেয়ে গেছে। সিমলাও খেয়াল করেছে যে তার মা তাকে দেখেছে। সিমলা তখন দাঁত বের করে এমন অট্টহাসি দিচ্ছে কিন্তু সেই অট্টহাসির কোন শব্দ হচ্ছে না। মনে হচ্ছে তার মাকে দেখে ইচ্ছে করে সেইভাবে হাসছে। সিমলার মা এটা দেখে তো জ্ঞান হারিয়ে উঠোনে পড়ে যায়। এদিকে হয় কি, সিমলার বাবার কাজ শেষ হয়ে গিয়েছে, সে বাড়িতে ফেরত আসছে। ওই সময় আল্লাহর কি ইচ্ছা, ওই সময় সে ফেরত আসছে। এসে দেখে যে সিমলার মা উঠোনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে কিন্তু প্রথমে খেয়াল করে নাই চালের উপর কেউ আছে কিনা। সে দ্রুত গিয়ে সিমলার মাকে ধরেছে, দ্রুত মাথাটা কোলের উপর নিয়েছে, সে মুখের দুই পাশে মৃদু চর দিচ্ছে যাতে করে জ্ঞানটা ফেরত আসে, আর বলছে ও সিমলার মা, ও সিমলার মা, কি হয়েছে। তখন হঠাৎ করে চালের উপরে মনে হচ্ছে কেউ চর দিচ্ছে, ইচ্ছা করে যদি কেউ টিনের চালের উপরে চর দিতে থাকে কেমন শব্দ হয়, ওইরকম শব্দ। এই শব্দ শুনে যখন সিমলার বাবা চালের উপরে তাকিয়েছে, তখন দেখে সিমলা চালের উপর বসে আছে সিগারেট খাচ্ছে। আর তখন সিমলা তার বাবার উদ্দেশ্যে কথা বলতে থাকে, ভয়ঙ্কর এক পুরুষালী কণ্ঠে বলতে থাকে, এই বেটা শোন, ওকে আমার থেকে দূরে রাখার চেষ্টা করবি না, ভুলেও আমি ওর সাথে থাকবো, না হলে ওকে নিয়ে যাব। এইটা শোনার পর সিমলার বাবা তো আরো মারাত্মক ভয় পেয়ে যান। এদিকে সেম কথা আবার বলতে থাকে যে ওকে আমার থেকে আলাদা করার চেষ্টা করবি না, ফলাফল কিন্তু ভালো হবে না। তখন ওকে তো সিগারেট খেয়েই যাচ্ছে। তখন আর একটা কাজ হয়, সেটা হচ্ছে সিমলা কি করলো, ওই চালের উপর থেকে এক লাফ দিল, এক লাফ দিয়ে উঠোনের উপর দাঁড়িয়ে গেল। ঠিক এমন জায়গায় দাঁড়িয়েছে যেটা হচ্ছে সিমলার মা তো শুয়ে পড়েছিল উঠোনে আর কি, অজ্ঞান হয়ে তার মায়ের পায়ের দিকটাতে এসে দাঁড়িয়েছে। সাধারণত কেউ যদি উপর থেকে লাফ দেয়, লাফ দেওয়ার পর কিন্তু সে বসে পড়ে, কিন্তু মনে হলো সে লাফ দেওয়ার পর মোটেও ঝুঁকে পড়ে নাই, একদম সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। তখন সিমলার বাবা তো বুঝতে পারল সর্বনাশ, এ তো জিন ঘটিত সমস্যা খুব ভালোভাবে শুরু হয়েছে। সিমলার বাবা তখন সিমলার মাকে কোনো মতে ধরে নিয়ে ঘরে চলে যায়। ওই রাতে সিমলা কি করেছে না করেছে এই বিষয়ে সিমলার বাবা আর কোনো চিন্তাই করতে পারেনি, সিমলার মার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করছে। উনি বুঝতে পারছে এখন সিমলার কাছে গিয়ে লাভ হবে না, বাসায় অন্য কোনো লোকজনও নাই, আর এই বিষয়টা বেশি জানাজানিও করা যাবে না, জানাজানি হলে এলাকায় ছড়িয়ে যাবে, সিমলাকে জিনে ধরেছে। তখন তো মেয়েটাকে নিয়ে অনেক ধরনের কানাঘোষা শুরু হবে, বিয়ে দিতে সমস্যা হবে। উনি বুঝতে পেরেছিলেন, ওনার টুকটাক যতটুকু অভিজ্ঞতা আছে, যে সিমলা একাই ঘরে চলে যাবে। তো হয়েছিল তাই, পরবর্তীতে ওনার বাবা বুঝতে পেরেছিলেন যে সিমলা ঘরেই আছে। পরের দিন সিমলার বাবা মসজিদের হুজুরের কাছে গিয়ে সব কথা খুলে বলেন। হুজুর বলেন, আমি তো আসলে এই ধরনের চিকিৎসা করতে পারি না, তারপর চলেন দেখে আসি মেয়েটাকে। হুজুর সিমলাদের বাড়িতে এসে সিমলার রুমে যায়, দেখে সিমলা বিছানার উপর শুয়ে আছে, ঘুমাচ্ছে, আর ঘরের ভিতরে প্রচুর পরিমাণে সিগারেট। এই সিগারেট যে কে দিয়ে যায়, সিমলা কোত্থেকে কেনে বোঝা যায় না, আশেপাশের কোনো দোকান থেকে কিনেছে বলেও মনে হয় না। আশেপাশের দোকান থেকে কিনলে তো সেই দোকানদাররা বলতো যে কি কুদ্দুস সাহেব, আপনার মেয়ে দেখি সিগারেট খাওয়া ধরেছে, কেউ না কেউ তো বলতোই। কিন্তু এই সিগারেটগুলো সে আশেপাশের কোনো দোকান থেকে কিনেছে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে শত শত সিগারেটের পেছনের অংশ ফিল্টার যেটা এটা পড়ে আছে। তাহলে এত সিগারেট শিমলা কোথায় পেল, এটা কিভাবে সম্ভব? এটা নিয়ে তো আসলে শিমলার বাবা খুব চিন্তিত হয়ে পড়লেন, কে দিয়ে যায় সিগারেটগুলো। যাই হোক, হুজুরও বুঝতে পারলেন যে এখানে বড় ধরনের একটা ঝামেলা হয়েছে। হুজুর বুঝতে পারলেন যে আমার মনে হচ্ছে যে আপনার মেয়েকে কোনো পুরুষ জিন আসর করেছে, আমি তো এই সমস্যার সমাধান দিতে পারবো না, আপাতত কিছু ঝাড়ফুঁক করে দিচ্ছি, যত দ্রুত পারেন ভালো কোনো হুজুরের সন্ধান করেন, না হলে কিন্তু আরো বড় ক্ষতি হয়ে যাবে। এই বলে হুজুর চলে যান। এদিকে কিন্তু শিমলা নানা ধরনের অঘটন ঘটিয়েই চলেছে বাসায়, বাইরে কিছু করছে না, বাড়িতে করছে। একদিন শিমলার বাবা একজন হুজুরকে নিয়ে বাড়িতে আসেন। শিমলার বাবা যখন হুজুরকে নিয়ে বাড়িতে ঢোকেন, শিমলা কিন্তু তখন তার রুমে, হুজুর কিন্তু ওই শিমলাকে দেখেনি তখনও। যখনই বাড়ির উঠোনে পা দিয়েছে, শিমলা ঘরের ভিতর থেকে এত জোরে অট্টহাসি শুরু করেছে আর পুরুষালি কণ্ঠে চিৎকার করে বলছে, এ রে কুদ্দুস, তুই কাকে নিয়ে আসছিস রে, এই হুজুর আমার কি করবে। এটা কিন্তু সবাই শুনছে, বাড়িতে যারা যারা ছিল সবাই শুনেছে। হুজুর আর শিমলার বাবা শিমলার রুমে যায়, গিয়ে দেখে শিমলা বিছানায় বসে আছে আর হাসছে। তখন হুজুর শিমলাকে বলে যে, কি মা, তোমার কি হয়েছে? তখন শিমলা সেই আবার ভয়ঙ্কর একটা পুরুষালী কণ্ঠে বলে ওঠে, এই বেটা, আমি মা না, বাবা বল, বাবা। হুজুর তখন শিমলার ভিতরে থাকা ওই জিনটাকে বলে, বুঝতে পারছি, আচ্ছা বলো তো তুমি শিমলাটাকে কেন কষ্ট দিচ্ছ, ও তোমার কি ক্ষতি করছে? তখন শিমলার ভেতর থেকে ওই জিনটা বলছে, এত কথা তোকে কেন বলবো, তোর সাথে তো এইসব বিষয় নিয়ে কোনো আলোচনা করব না, তুই চলে যা, তোর সাথে আমি শত্রুতা সৃষ্টি করতে চাই না। এই কথা শোনার পর হুজুর তার সাথে থাকা ব্যাগের ভিতর থেকে একটা বোতল বের করেছেন। ওই বোতলে সম্ভবত জমজমের পানি ছিল, নিশ্চিত না, তবে মনে হয় জমজমের পানি ছিল আর কি, এমনটাই জানিয়েছেন। তো হুজুর কি করেছেন, ওই পানি শিমলা যেখানে বসা ছিল শিমলার গায়ে কিন্তু ছিটান নাই, তার চতুর্দিকে ছিটিয়ে দিয়েছেন, মানে একটা বৃত্তাকারে ছিটিয়ে দিয়েছেন আর কি। তখন ওই হুজুর ওই জিনটাকে বলতে থাকে, এখন বলতো তুই কে, ওকে কেন কষ্ট দিচ্ছিস। ওই জিনটা এসবের কোনো কথার উত্তর না দিয়ে বলছে, তুই কিছুই করতে পারবি না, আমি কে সেটা তোকে কেন বলবো। তখন হুজুর বলছে, তোকে যেটা বলছি সেটা বল, শিমলা ও তোর কি ক্ষতি করেছে, তুই কেন ওকে ধরেছিস। তখন এই কথার উত্তর না দিয়ে জিনটা বলে, এত কথার উত্তর আমি দেব না, আমি ওকে নিয়ে যাব, আর এত কথা বলার সময়ও আমার নাই। আর শিমলা নিজেই অনুমতি দিয়েছে ওর সাথে থাকার, ওর শরীরে ঢোকার অনুমতি ওই দিয়েছে। যখন কেউ তার শরীরের ভেতরে থাকার অনুমতি সে নিজে থেকেই দিয়ে দেয়, তখন কিন্তু তাকে সহজে ছাড়ানো যায় না, এটা কিন্তু তুই নিজেও জানিস। আমি কিন্তু জোর করে ওর কাছে আসি নাই, ও নিজে থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি তো এখন যাব না, তুই আমাকে তাড়াতে পারবি না। ও নিজের ইচ্ছায় ওর শরীরের অংশ আমাকে দিয়ে দিয়েছে, আমার সঙ্গ ও পছন্দ করে, আমি ওর সঙ্গ পছন্দ করি, তুই বেটা মাঝখানে হাড্ডি হয়ে আসিস কেন, তা ভাগ এখান থেকে। এদিকে এই হুজুর কিন্তু বুঝতে পারছেন না যে ঠিক আছে একটা জিন আসতে পারে, কিন্তু আসার পেছনে কোন বিষয়টা আসলে কাজ করেছে। তখন হুজুর বলেন শিমলার মা বাবাকে আর কি, দেখেন আমি বুঝতে পারছি যে এই জিনটা সে শিমলার শরীরে শিমলার ইচ্ছাতে থাকছে, সুতরাং একে সহজে তাড়ানো সম্ভব হবে না। যে নিজের ইচ্ছায় তার শরীর ব্যবহারের অনুমতি দেয় তাকে কিন্তু সহজে তদবির দিয়ে ভালো করা যায় না। এখন এই বিষয়টা অনেক কঠিন হয়ে গেছে, এটা আমার সাধ্যের বাইরে, আমাকে ক্ষমা করবেন। এই বলে হুজুর চলে যান। এদিকে হুজুর কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট না করে চলে গেলেন, এখন কি হবে, শিমলার বাবা কিন্তু অনেক ভেঙে পড়েন, তার একটাই মেয়ে, কি করবেন না করবেন বুঝতে পারছেন না। তখন শিমলার যিনি মা শিমলার বাবাকে বলেন, তুমি একটা কাজ করো, আমার ভাইকে খবর দাও, মানে শিমলার মামাকে খবর দেওয়ার কথা বলেছে। শিমলার মামার কিছু মানুষদের সাথে সম্পর্ক রয়েছে যারা এই টাইপের কাজ জানেন বা রাখি আর কি, এই টাইপের লোকদের সাথে পরিচয় আছে। তো আরো একটা কারণে তাকে খবর দিতে বলা হয়েছিল, কারণ শিমলাকে সামলানো যাচ্ছিল না। ওই বাড়িতে পুরুষ লোক বলতে শিমলার বাবা, সেও তো সবসময় থাকে না। তাকে যখন খবর দেওয়া হয়, শিমলার মামা, শিমলার মামি আর শিমলার একটা ছোট মামাতো ভাই আছে, অল্প বয়স্ক, তো তারা চলে আসেন। তো চলে আসার পর দেখেন এই অবস্থা। তখন শিমলার মামার পরিচিত একজন ব্যক্তি, যার বাড়ি হচ্ছে সিলেটে, উনি বেশ বড় ভাবের একজন হুজুর, তো ওনার কাছে যাওয়ার জন্য পরিকল্পনা করেন। সেই অনুযায়ী শিমলার বাবা এবং শিমলার মামা সেখানে যান, হুজুরকে সব কথা খুলে বলা হয়। তখন হুজুর বলেন যে দেখেন, আমি এইভাবে কোনো রুগীর বাড়িতে যাই না, রুগীকে নিয়ে আসতে হবে, রুগীকে যদি নিয়ে আসেন তাহলে আমি চেষ্টা করতে পারি আল্লাহর ইচ্ছায়। আমার পক্ষে রুগীর বাড়িতে যাওয়া সম্ভব না, আমার কাছে অনেক রুগী আসে, আমি যদি কারো বাড়িতে যাই তাহলে যারা আসে দূর দূরান্ত থেকে, অনেকেই মোবাইল ফোন ব্যবহার করেন না, তারা জানেন যে আমি সবসময় বাড়িতেই থাকি, দূর দূরান্ত থেকে লোকজন আসলে তখন কি হবে। আর অনেক রুগীর অবস্থা খুবই সিরিয়াস থাকে, তাদের কিন্তু অপেক্ষা করানোর মতো সময়ও থাকে না, এই জন্য আমি কোথাও যেতে পারবো না, মেয়েটাকে নিয়ে আসেন। একথা শোনার পর ওনারা আবার বাড়িতে চলে আসেন। এরপর শিমলাকে নিয়ে যাবেন এরকম পরিকল্পনাই করা হয়। এদিকে শিমলার কলেজে যাওয়া কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ কলেজে গিয়ে যদি সে এরকম সমস্যা করে তাহলে তো চারদিকে বিষয়টা ছাড়া মানে ছড়িয়ে যাবে আর কি, একদম মাখামাখি হয়ে যাবে বিষয়টা, মানুষজন জেনে যাবে। ওনারা চাচ্ছিলেন না বিষয়টা মানুষজন জানুক, এর মধ্যেই বিষয়টা সমাধান করে ফেলতে। এদিকে সিলেটে সেই হুজুরের কাছে যাওয়ার প্রস্তুতি ওনারা নিচ্ছেন। শিমলাকে খাবার দিলে, শিমলা কখনো খায়, কখনো খায় না, কখনো অর্ধেক খায়, কখনো পুরোটা খায়, কখনো কিছুই খায় না, এমনও হয় কিন্তু। এদিকে ওনারা তো খুব চিন্তায়, চিন্তায় থাকাটা স্বাভাবিক। যাই হোক, হুজুর যিনি ছিলেন আর কি, যিনি বলেছিলেন যে আসবেন না আর কি কারো বাড়িতে, তো শিমলাকে ঠিকঠাক মতোই নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে খুব বেশি আসলে সমস্যা হয়েছে এটাও বলা মুশকিল, তবে যাওয়ার সময় কিছুটা চিৎকার চেঁচামেচি করেছিল, যেটা হয় আর কি স্বাভাবিকভাবেই। তবে নিতে নিতে আর একটা ঘটনা ঘটে, এই ঘটনাটা বেশ মারাত্মক। তা হচ্ছে হঠাৎ করে শিমলা মোচড়াতে থাকে, মোচড়াতে মোচড়াতে এমন একটা অবস্থা হয় সে বাঁকা হয়ে যায়, তার শরীরটা আর সোজা হচ্ছে না। আরবি অক্ষর বা, আলিফ বা যেরকম, তার শরীরটা অনেকটা ওই রকম হয়ে যায়। এদিকে কোনোভাবে শিমলাকে সোজা করা যাচ্ছে না। শিমলা যখন মোচড়া ছিল মনে হচ্ছে তার হাড়গুলো কটমট কটমট করছে, মানে হাড়গুলো ভেঙে যাচ্ছে। তো ওই অবস্থাতেই তাকে তো নিয়ে যাওয়া হয়েছে, আর নিয়ে যাওয়া হয়েছে একটা মাইক্রো রিজার্ভ করে আর কি। সে এরকম করছে, বাঁকা হয়ে আছে, কোনোভাবেই তাকে কিন্তু সোজা করা যায়নি। যখন শিমলাকে নিয়ে যাওয়া হয় তখন হুজুর এটা দেখেছেন, হুজুর দেখেই বলেন যে মেয়েটাকে ঘরে নিয়ে যান, শিমলার মামা আর বাবা আসেন, শিমলার মাকে বাইরে রাখা হয়। হুজুরের নির্দিষ্ট একটা ঘরে যখন শিমলাকে নিয়ে যাওয়া হয়, হুজুর কি করেছেন, একটু পানি ছিটিয়ে দিয়েছেন। পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে শিমলা আবার মোচড়ামুচড়ি শুরু করেছে, আবার হাড়ে কটকট কটকট শব্দ হচ্ছে, আর শিমলার বডিটা একদম সোজা হয়ে গেছে, মানে শিমলা এখন একদম স্বাভাবিক হয়েছে, তার বডির যে স্বাভাবিক শেপ ওরকম শেপে চলে আসছে। এরপর শিমলার বাবাকে ওই হুজুর বলেন যে আপনি আমার বাসার পেছনে যান, গিয়ে দেখেন একটা জবা গাছ আছে, এই জবা গাছে একই সাথে লাল এবং সাদা জবা ধরে, ওখানে গিয়ে দুটো ফুল দেখবেন, একটা সাদা জবা আর একটা হচ্ছে লাল জবা, মানে রক্ত জবা, এই দুটো ফুল আপনি এক নিঃশ্বাসে ছিঁড়ে আমার কাছে নিয়ে আসেন। তো উনি সেখানে যান, গিয়ে দেখেন সত্যি ওই গাছে অন্য কোনো জবা ফুল নাই, এমনকি কোনো কড়িও নাই। যখন জবা ফুল ফোটে তখন দেখা যাচ্ছে আরো অনেক কড়ি থাকে ফুলের, যেখান থেকে পরবর্তীতে আবার পূর্ণ একটা ফুল বিকশিত হবে আর কি, এমন কিছুই নেই। যাই হোক, এটা দেখে উনি অবাক হয়েছেন, ফুল দুটো উনি এক নিঃশ্বাসে ছিঁড়ে হুজুরের কাছে নিয়ে এসেছেন। এরপর শিমলাকে একটা বৃত্তের মধ্যে বসিয়ে দেওয়া হয়, ওখানে বসার পর হুজুর উনি ওনার মতো করে রুকিয়া করেছেন, ওখানে ছিলেন শুধু ওই মেয়েটা অর্থাৎ শিমলা আর হুজুর, অন্যদেরকে তখন ঘর থেকে বাইরে বের করে দেওয়া হয়, প্রায় এক ঘন্টার মতো এরকম চলে। এরপর হুজুর ভেতরে সবাইকে ডাকেন, সবাই ভেতরে আসে, দেখা যাচ্ছে যে শিমলা বসে আছে মোটামুটি তখন স্বাভাবিক, একদম স্বাভাবিক আর কি, ক্লান্তি আছে যেহেতু দীর্ঘ একটা জার্নি করে আসে, শরীরে একটা ধকল গিয়েছে, যে মোচড়ামুচড়ি করেছে, শরীরের হাড়ে একটা ক্ষতি হয়েছে, এটার একটা ধকল তার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে। হুজুর তখন বেশ কিছু কথা বলেন, তা হচ্ছে যে শিমলার উপর যে জিনটা আসর করেছে এটা মূলত একটা আশিক জিন, এই আশিক জিন অদ্ভুত একটা কাপড়ের মাধ্যমে চলে এসেছে। এই কাপড়টা কোথা থেকে এসেছে এটা হুজুর বলতে পারেননি বা বলেননি। ওই কাপড়টা যখন সিমলা টাচ করেছে এর মাধ্যম দিয়ে ওই জিনের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, আর এরপর থেকেই ওই জিনটা তার স্বপ্নের মধ্যে আসতে শুরু করে। এরপর যেটা হয়, সিমলা নিজের ইচ্ছায় ওই জিনটাকে সিমলার শরীর ব্যবহার করার অনুমতি দিয়েছে, আর এই কারণে এমন একটা কানেকশন তৈরি হয়ে গেছে ওই আশিক জিনের সাথে সিমলার, যে এখন যদি ওই জিনটাকে বন্দি করা হয় বা হত্যা করা হয় তাহলে এর একটা মারাত্মক প্রভাব সিমলার শরীরের উপরে পড়বে, সে মারাও যেতে পারে। আর হুজুর জানান যে উনি ওনার পালিত জিনদের সাথে কথা বলেছেন, সেই জিনটাকে হাজির করে সেই জিনের সাথেও কথা বলেছেন। এই জিনটাকে আসলে এখন বন্দি করা বা হত্যা করা সম্ভব নয়, যদি হত্যা করা হয় বন্দি করা হয় সিমলা মারা যাবে, এমনটা না যে অন্য কোনো জিনে এসে মেরে ফেলবে। ওই জিনটা সিমলার শরীরে এমন কিছু করে দিয়ে রেখেছে যে যদি ওই জিনটাকে কোনো ক্ষয়ক্ষতি করা হয় তাহলে এর প্রভাব মারাত্মকভাবে সিমলার উপর এসে পড়বে। তবে হুজুর এতটুকু সমাধানে এসেছেন যে ওই জিনটা সিমলার শরীরে ঢুকবে না, সিমলার স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, তবে শর্ত একটাই, সিমলার কখনো বিয়ে হবে না, এটা হতে দেবে না বা এটা হবেও না। তখন হুজুর বলে দেন যে এটা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ সিমলা যদি নিজের ইচ্ছায় ওই জিনটাকে তার শরীর ব্যবহারের অনুমতি না দিত তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটা অনেক সহজ হতো, কিন্তু এটা হয়নি। সিমলা না বুঝেই এই কাজটি করে ফেলেছে, যার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়ে গেছে। এখন এটা সমাধান একটাই, সিমলা বেঁচে থাকবে, সিমলা স্বাভাবিক থাকবে, তবে তার কোনো বিয়ে হবে না, এটাই সমাধান, এছাড়া আর কোনো সমাধান নেই। এই কথা শোনার পর সিমলার মা বাবা, ওনার মামা খুব একটা দীর্ঘশ্বাস ফেলেন যে একটা মেয়ে এইভাবে পুরো জীবনটা পার করে ফেলবে। হুজুর বলেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু সম্ভব, তবে এটা চিকিৎসা বিদ্যায় সহজে ভালো হবে না, এটা একদম তার সাধ্যের বাইরে, এটা ওই হুজুরকে হুজুর জানিয়ে দেন আর কি। তো ওখান থেকে সিমলাকে নিয়ে আসা হয়। জিনটা সম্পর্কে আর বিস্তারিত কিছু হুজুর জানার নাই। তো ঘটনা 2016 সাল থেকে শুরু, এখন 2026 সাল, সিমলার বর্তমান বয়স প্রায় 29 বছর। সিমলা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরী, তার বিয়ে শাদীর প্রস্তাব আসে, ছেলেপক্ষ দেখে যায়, কিন্তু দেখে যাওয়ার পর আর যোগাযোগ করে না। পাত্রপক্ষ অর্থাৎ সিমলার বাবা কুদ্দুস সাহেব যখন ওই পাত্রপক্ষের সাথে যোগাযোগ করেন তখন পাত্রপক্ষ জানিয়ে দেয় যে সিমলাকে দেখে তাদের পছন্দ হয়নি, অথচ পছন্দ না করার মতো মেয়ে সে না। এভাবেই চলছে 2016 সাল থেকে আজ 2026 সাল, সিমলার এখনো বিয়ে হয়নি। সিমলা তার আচার আচরণে কখনো অস্বাভাবিকতা প্রকাশ করেনি বা মানুষও তার এখন পর্যন্ত অস্বাভাবিকতা দেখেনি, বিশেষ করে হুজুরের কাছ থেকে আসার পর, কিন্তু এভাবেই চলছে। বিয়ে হবে না জেনেও কিন্তু সিমলার মা বাবা বসে নাই, তারা কিন্তু তাদের জায়গা থেকে চেষ্টা করলেও ফলাফল ওই একই হয়, পরবর্তীতে তারা না করে দেন যে সিমলাকে দেখে তাদের পছন্দ হয়নি। এভাবেই চলছে, এখনো চলছে। সিমলার জন্য আপনাদের হল ওয়ার্ল্ডের পক্ষ থেকে দোয়া রইল, আল্লাহ তাআলা তার এই সমস্যাটাকে দূর করে দিন। আপনারা সবাই দোয়া করবেন, কারণ এই জীবন একটা ভয়ঙ্কর অভিশপ্ত জীবন, এভাবে একটা সময় পর্যন্ত চলা যায়, পরবর্তীতে সিমলার মা বাবা যখন থাকবেন না এই পৃথিবীতে সিমলা অনেক একা হয়ে যাবেন, কারণ তার তো অন্য কোনো ভাই বোন নেই। আর একা একটা মেয়ের জীবন ধারণ করা এই সমাজে কতটা যে কঠিন এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। আল্লাহ তাআলা সিমলার এই সমস্যাটাকে দূর করে দিন, সে যেন আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে, আমরা সেই দোয়াই করব। ধন্যবাদ জানাচ্ছি রাকিব ভাইকে আপনার পাঠানো দুটি ঘটনার জন্য। প্রথম ঘটনা তো আমরা শুনলাম, সিমলার ঘটনাও শুনলাম। তো প্রিয় লিসেনার্স, আপনারা যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনেছেন আপনাদের জন্য ধন্যবাদ এবং শুভকামনা রইল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, নিরাপদে রাখুন। যখন কোনো বিষয় সন্দেহজনক মনে হবে, যে এমন কোনো বিষয় যেটার মধ্যে এমন কোনো সন্দেহজনক জিনিস রয়েছে, সেই জিনিসটা আমরা হাত দেব না, যদিও বা এটা সবসময় বোঝা সম্ভব নয়। স্পেশালি এমন কোনো জিনিস মাটির নিচ থেকে তোলা হয়েছে, অনেক পুরনো কোনো জিনিস যেটার মুখ আটকানো রয়েছে, এই জিনিসগুলো খুলতে যাওয়া মোটেও উচিত নয়। তাতে করে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এরপর আমরা নিজেরাও ভুল করে এমন কিছু কাজ করে ফেলি যেটা মোটেও উচিত নয়। যেমন কোন একটা জাদুর নকশা, কারো উপর জাদু করা হয়েছে, এই নকশাটা আমরা হাত দিয়ে ধরে ফেলি, এটা কিন্তু মোটেও উচিত নয়। এটা অবশ্যই হাতে কোনো আবরণ বা হাতে কোনো পলিথিন ঢুকিয়ে নিয়ে তারপর ধরতে হবে, বা কোনো গ্লাভস পরে নিয়ে তারপর ধরতে হবে, তাছাড়া কিন্তু এটা ধরা উচিত নয়। এতে করে এর একটা মারাত্মক প্রভাব তা কিন্তু ওই ব্যক্তির উপর পড়ে যায়। এরপরে আমরা কি করি, কোনো তাবিজ পেয়েছি, তাবিজটা খুলে ফেলি, খুলে দেখি ভেতরে কি আছে। এভাবে কিন্তু তাবিজ খোলা উচিত নয়, এভাবে তাবিজ খুললেও কিন্তু ক্ষতি হতে পারে, আশেপাশে থাকা ব্যক্তিদেরও ক্ষতি হতে পারে। একটা নির্দিষ্ট পদ্ধতিতে রুকিয়া করে এই তাবিজের কার্যকারিতা ধ্বংস করতে হয়। এটা কিন্তু যারা এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে জেনে নিতে হবে, বা তাদের কাছে নিয়ে গিয়ে এগুলো ধ্বংস করতে হবে। এগুলো নিজের হাত দিয়ে হুট করে ধরা মোটেও উচিত নয়। আর একটি কথা না বললেই নয়, আমার মনে হয় এই বিষয়টা আমাদের সবারই জানা প্রয়োজন। আমরা দেখতে পাই আশেপাশে অনেক রুকিয়া সেন্টার, অনেক রুকিয়া সেন্টার অনলাইনে বিজ্ঞাপন হচ্ছে, বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টানানো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গায় গিয়ে বহু টাকা নষ্ট হয়ে যাচ্ছে, তেমন কোনো ফলাফল হচ্ছে না। সাময়িক ফলাফল হচ্ছে কিন্তু স্থায়ী সমস্যার সমাধান হচ্ছে না। আবার দেখা যাচ্ছে প্রত্যেকটা সেশনে কিন্তু মোটা অঙ্কের টাকাও চলে যাচ্ছে। আবার যারা রুকিয়া সেন্টারগুলো পরিচালনা করছেন তারা বলছেন তারা সম্পূর্ণ শরিয়া ভিত্তিতে রুকিয়া করে থাকেন, কোরআন হাদিসের আলোকে তারা ঝাড়ফুঁক করে থাকেন, ঝাড়ফুঁক করা সুন্নত, তাবিজ ঝোলানো যাবে না, তাবিজ ঝোলানো শিরক, এগুলো কিন্তু বলছেন। তারপরও কেন সমাধান হচ্ছে না, কেন খুব অল্প সংখ্যক মানুষ এটা থেকে কোন একটা রেজাল্ট পাচ্ছেন, আবার দীর্ঘ সংখ্যক মানুষ এটা থেকে কোনো ফলাফল পাচ্ছেন না। এটা নিয়ে যতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছে, আমার বোঝা কিন্তু ভুল হতে পারে, তা হচ্ছে যে একটা সময় যারা রাকি ছিলেন, যারা রুকিয়া করতেন, আপনারা প্রিয় লিসেনার্স খেয়াল করবেন তারা যখন রুকিয়া করতেন বা জিন ঘটিত রোগের কোনো একটা সমাধান দিতেন বা সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতেন, ওনারা কিন্তু কখনোই বলতেন না যে আমি এই চিকিৎসাটা করে দিব, এত টাকা দিতে হবে, আমার ফিস এত টাকা, এগুলো বলতেন না। কাজ শেষ হওয়ার পর কেউ কখনো টাকা নিতেন, কেউ নিতেন না। কারণ হচ্ছে যে এই ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করার পর সমাধান হবে কি হবে না এটা তো নিশ্চিতভাবে বলা যায় না, কারণ এটা জাগতিক কোনো ট্রিটমেন্টের মতো না। কোনো একজন ডক্টরের কাছে গেলাম, ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর রোগী দেখলেন, একটা ফি নিলেন, এটা উনি নিতেই পারেন, কারণ এটা একটা জাগতিক চিকিৎসা। কিন্তু আধ্যাত্মিক চিকিৎসার সাথে রুহের একটা শক্তির প্রয়োজন হয়, তার কলবের একটা শক্তির প্রয়োজন হয়, তার কলবের মধ্যে রুহানি ফ্রিকোয়েন্সির পরিমাণ কত তার একটা ব্যাপার থাকে এর সাথে জড়িত। যিনি চিকিৎসা করবেন তিনি কিন্তু তার একটা আধ্যাত্মিক ক্ষমতা থাকতে হবে, তিনি আমল করে একজন ওস্তাদের সান্নিধ্যে থেকে এই জিনিসগুলো শিখবেন। আর যারা সত্যিকারের, একদম সত্যিকারের যারা রুকিয়া করেন তাদেরকে চেনার একটা উপায় হচ্ছে ওনারা কখনোই শুরুতে বলবেন না যে আমাকে এত টাকা দিতে হবে। আপনি যখন সুস্থ হবেন খুশি হয়ে যেটা দিবেন, বা সুস্থ না হলেও আপনি যেহেতু একজনের কাছ থেকে একটা সার্ভিস নিয়েছেন, আপনি খুশি হয়ে যদি এক টাকাও দেন উনি সেদিকে তাকাবেও না, উনি জাস্ট নিয়ে রেখে দেবে, উনি বলবেনও না যে আমি এত দূর থেকে এসেছি আমার পথ খরচটাও তো দিলেন না, এটাও বলবে না। যদি এটা বলে থাকেন তাহলে বুঝতে হবে যে উনি আসলে রুহানি শক্তিতে দুর্বল, ওনার দ্বারা আপনার সমাধান কতটুকু হবে অন্তত কোরআন সুন্নাহ অনুযায়ী কতটুকু হবে এটা বলা মুশকিল। এমন বহু মানুষের কথা আমরা শুনব যে যারা আধ্যাত্মিক ভাবে ট্রিটমেন্ট করেছেন, এই ধরনের সমস্যাগুলো সমাধান করেছেন, তারা একটা টাকাও নেননি, বহু দূর দূরান্ত থেকে আসেন কোনো ধরনের কোনো টাকা ছাড়াই আবার চলে গেছেন, জোর করে দিলে শুধু পথ খরচটুকু নিয়েছেন। অথচ আমরা এখন দেখতে পাচ্ছি কারো চিকিৎসা ফি বা সেশন ফি 8,000, 10,000, 5,000, আরো কমও আছে আরো বেশিও আছে। তাহলে এক একটা সেশনে আমরা যে ফিগুলো দিচ্ছি আমি জানি হয়তোবা যারা এই ধরনের রাকি আছেন বা রুকি আছেন এটার সাথে জড়িত আছেন, আমার এই কথা শোনার পর অনেকে আমার উপর ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে যাবেন। কিন্তু আপনার বুকে হাত দিয়ে বলুন তো যে এভাবে আধ্যাত্মিক চিকিৎসাগুলো হয়, রুহানি চিকিৎসাগুলো হয় না। এর ফলে যারা এইভাবে রুকিয়া করছেন ওনারা নিজেরাই কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন। কেননা এভাবে চিকিৎসা করার ফলে দেখা যাচ্ছে ওনাদের যেই নিরাপত্তা বলয়, যে প্রতিরক্ষা বলয়টা রয়েছে, এটা নিজেরাই আস্তে আস্তে দুর্বল করে ফেলছেন। ওনারা চিন্তা করছেন আমাদের তো কিছু হচ্ছে না। হ্যাঁ হবে, একটা সময় গিয়ে হবে। কেননা কোনো একটা বিল্ডিংয়ে যদি একটা ইট খুলে যায় পুরো বিল্ডিংটা কিন্তু ধসে পড়ে না। আস্তে 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 সম্পূর্ণ বিল্ডিংয়ের ইট যখন খুলে যায়, আস্তে আস্তে পিলারগুলো যখন দুর্বল হয়ে যায়, এরপরে গিয়ে ধসে পড়ে। একই রকম ভাবে কোনো মানুষ যখন এই ধরনের রোগের ট্রিটমেন্টগুলো করছে, তারা চুক্তি করে টাকা নিচ্ছেন, ভালো হোক না হোক তাকে টাকা দিতে হবে। তো এভাবে চিকিৎসাগুলো তারা করছেন, আস্তে আস্তে তারা তাদের নিরাপত্তা বলয়কে দুর্বল করছেন। আর এই যে এইগুলোর একটা প্রভাব, এই প্রভাবগুলো কিন্তু একবারে এসে লাগে না। যদি জিনেরা ক্ষতি করার চেষ্টা করে তারা কিন্তু সাথে সাথে করবে না, আস্তে আস্তে তারা দেখবে যে এর নিরাপত্তা বলয়ের অবস্থা কি। যখন পরিপূর্ণভাবে একটা নিরাপত্তা বলয় দুর্বল হয়ে পড়বে বা এমন একটা পর্যায়ে পৌঁছাবে, তখন গিয়ে আক্রমণ করাটা সহজ হয়ে যায়। তখন আক্রমণ করলে এই ব্যক্তি আর কোনো প্রতিরোধ বলয় তৈরি করতে পারবেন না, কারণ তার রুহানি শক্তি একদম শেষ হয়ে গেছে। মানুষের কাছ থেকে টাকা নিতে নিতে তার নৈতিক অবক্ষয় হয়ে গেছে, যা তিনি নিজেও বুঝতে পারেননি। তখন তাকে জিনেরা কিন্তু ধরে বসবে। এই জন্য সত্যিকার অর্থে যারা রাকি, যারা এই ধরনের চিকিৎসা শিখেছেন, তারা কখনোই শুধু টাকার জন্য এগুলো করবেন না। তারা মানুষের উপকারের নিয়তে করবেন। তাদের ওস্তাদরাও সেভাবেই শিখেছেন, তাদের ওস্তাদের ওস্তাদরাও সেভাবেই শিখেছেন। এভাবে কিন্তু এই এলএমগুলো চলে আসে। শুধু বই পড়ে রুকিয়া করলে এগুলো হবে না। হ্যাঁ, সাময়িক কিছু উপকার হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে কোনো উপকার হবে না। সেই ধরনের ব্যক্তিবর্গ এখন খুবই কম পাওয়া যায়। ওই ধরনের ব্যক্তিবর্গ যদি আপনারা খুঁজে পান যারা কোনো টাকার কথাই বলেন না, খুশি হয়ে যে যেটা দেয় সেটাই নেন, টাকার দিকে তাকিয়েও দেখেন না, বুঝতে পারবেন এমন ব্যক্তিদের কাছ থেকেই আল্লাহ চাহেন তো সমাধান আসতে পারে। অন্য ব্যক্তিদের কাছ থেকে যারা টাকা নিচ্ছেন তাদের কাছ থেকে সাময়িক সমাধান আসলেও এটা স্থায়ী হবে কিনা এটা বলা মুশকিল। আর মুখে বলছে যে আমরা কোরআন সুন্না অনুযায়ী চিকিৎসা করছি, কিন্তু এই যে চুক্তি করে টাকা নিচ্ছে এটা কি কোরআন সুন্না অনুযায়ী হচ্ছে? হ্যাঁ, কাজ হয়ে যাওয়ার পর খুশি হয়ে কেউ কিছু দিয়েছে, এটা কিন্তু নেয়ার যেই একটা বিষয়টা, এটা কিন্তু হাদিসে উল্লেখিত রয়েছে। একজন সাহাবিও কিন্তু এরকম নিয়েছেন। উনি সাপে কাটা রোগীর একটা চিকিৎসা করেছিলেন, সুরা ফাতিহা পড়ে ফু দেওয়ার পর আল্লাহর রহমতে উনি ভালো হয়ে যান। খুশি হয়ে ওখান থেকে বেশ কিছু দুম্বা বা ছাগল এরকম উপহার দিয়েছিলেন তারা। উনি সেটা গ্রহণ করেছিলেন, এরপর রসুল সাল্লাল্লাহু সাল্লামকে বলার পর উনিও সেটা একসেপ্ট করেছিলেন যে হ্যাঁ, যেহেতু ভালো হয়ে গেছে। তবে রসুল সাল্লাম জিজ্ঞেস করেছেন তুমি কি পড়ে ফু দিয়েছ, কোন দুর্বোধ্য মন্ত্র পড়ে ফু দাওনি তো? পরে উনি বলেন না, সুরা ফাতিহা পড়ে আমি ফু দিয়েছি, কেননা সুরা ফাতিহা সকল রোগের শেফা। তখন কিন্তু রসুল সাল্লাম খুশি হয়েছিলেন। তার মানে হচ্ছে যে কাজ হয়ে গেলে কেউ খুশি হয়ে কিছু দিলে সেটা নেওয়া যাবে, কিন্তু কোনোভাবেই এটা বলা যাবে না আমাকে এত টাকা দিতেই হবে। কিন্তু এটাই কিন্তু হচ্ছে। আপনারা দেখুন কোন রুকিয়া সেন্টারের সাথে কথা বলে যে তারা কিন্তু একটা ফিস নিচ্ছেন। আপনারা সেই মানুষদেরকে খুঁজে বের করুন যারা কোনো টাকার কথা বলে না। হ্যাঁ, টাকা দিতে হবে। আমি এই অর্থে বলছি যখন একটা মানুষ অনেক কাজ করছেন, কষ্ট করছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, তার গাড়ি ভাড়ার তো একটা বিষয় থাকে, একটা মানুষ কষ্ট করছেন, এটা আপনাদের বিবেচনা অনুযায়ী কিন্তু এটা দিতে হবে। তো এটা কিন্তু আমাদেরও মাথায় রাখা জরুরি যে একটা মানুষ কষ্ট করছে, তারও পরিবার আছে, উনি এই খেদমতটা আমাদের জন্য করছেন, তারও ঝুঁকি থাকে, ঝুঁকিটা নিয়ে করছেন। এটা আমাদের মাথায় রাখা যেমন জরুরি, ঠিক তেমনি তাদেরও মাথায় রাখা জরুরি যে আগে থেকে চুক্তি করে কোনো টাকা নেওয়া যাবে না। তাহলে আপনার দ্বারা যাই হোক দিনের খেদমত হবে না, মানুষের উপকার হতে পারে সাময়িক সময়ের জন্য, কিন্তু আপনি বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছেন অচিরেই। আর এই বিপদে একবার পড়লে উদ্ধার পাওয়ার আর কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ফিলিস্তিনের অনেক কথা বলে ফেললাম, যারা রুকিয়ার সাথে যুক্ত আছেন বা রাকি আছেন, আমার এই কথাগুলো শুনলে কেউ কেউ হয়তো মনক্ষুণ্ণ হতে পারেন। তবে আমার ধারণা, আমি যতটুকু মানুষের কাছ থেকে জেনেছি, বিশেষ করে যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন তাদের কাছ থেকে আমি এরকমটাই জেনেছি। এই অনুযায়ী কথাগুলো বললাম। আশা করি যে আমাদের দ্বারা সম্মানিত লিসেনারগণ রয়েছেন, আপনারাও ঠিক এই ধরনের ব্যক্তিদেরকে খুঁজে বের করবেন। তবে আমরা এই ধরনের কোন ব্যক্তিদের সন্ধান দেই না, দেবও না ভবিষ্যতে। এটা আমাদের কাজ না, আমরা এটা করতেও আগ্রহী না এই ধরনের সন্ধান দিতে। আমরা শুধু মানুষদেরকে ভয়ের ঘটনা শোনানোর মাধ্যম দিয়ে সচেতন করার চেষ্টা করছি, মেসেজ দেওয়ার চেষ্টা করছি, তবে আমরা কোনো রুকিয়া সেন্টার বা কোনো ভালো হুজুর বা রাকির সন্ধান দিতে অপারগতা প্রকাশ আগেও করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। এই বিষয়ে আমাদেরকে নক দিয়েও কোনো লাভ হবে না, ইমেল করে লাভ হবে না, আমরা এগুলো দেখিও না। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হরওয়ালদের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।